exclusively on FusionBD.com.
Drawn Tiger's Wig presents Jaha Bolibo, Shutta Bolibo. Recharge yourself. আমি সবসময় বলে শুরু করি, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে অপরাধ প্রচার করা হয় না। এখানে অপরাধের পরিণতির মাধ্যমে অপরাধের উপলব্ধি প্রচার করা হয়, যাতে আপনি অপরাধ থেকে দূরে সরে আসেন। এই অপরাধগুলো প্রচার করার সময় নানান রকম সেন্সিটিভ কথাবার্তা আমাদেরকে বলতে হয়, নানান রকম কথা যেগুলো মানুষের মনে একটু হলেও অন্যরকম একটা ডাক দিয়ে দেয়, সেই ডাকগুলো আমাদেরকে দিতে হয়। যদিও সেই ডাকগুলো দেয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু অপরাধজনিত ব্যাপার যেহেতু কিছু ব্যাপার তো আসবেই। তাই আশা করব যে আপনারা যারা অনুষ্ঠানটি শুনছেন তারা অবশ্যই নিজের যদি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন তাহলে নিজের বাবা মার অনুমতি নিয়ে বাবা মাকে অনুষ্ঠানটা সম্বন্ধে বুঝিয়ে তারপরে আপনি অনুষ্ঠানটা শুনতে শুরু করবেন। আজকেও আমাদের সাথে একজন অতিথি আছে যিনি চান তার অপরাধগুলো সবার সামনে স্বীকার করতে, এবং তার মাধ্যমে সে হয়তোবা চায় যে অপরাধ থেকে সে দূরে সরে আসবে। আমাদের এই আজকের অতিথি কে? রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব তে আজকের রবিবার রাত 11টায় থেকে কে আমাদের সাথে থাকছে সেটা জানতে চলে যাব সরাসরি মঞ্জুরের কাছে। রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ রিহান। যাহা বলিব সত্য বলিবতে আমাদের আজকের অতিথি মেহের আলী। 28 বছর বয়সী মেহের আলীর জন্ম ঢাকা জেলাতে। দুই ভাই ও এক বোনের মধ্যে মেহের আলী সবার বড়। মেহের আলী মানুষের বিপদ দেখলেই সাহায্যের জন্য এগিয়ে যান। ক্রিকেট তার প্রিয় খেলা, আর প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান। মানুষের অলঙ্কার বানানো যার কাজ, সেই মেহের আলী আজ আমাদের তার জীবনের কোন অন্ধকার জগতের কথা বলতে এসেছেন তা শুনতে চলুন রেহানের কাছে।
Royal Tiger Twig presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. থ্যাংক ইউ মঞ্জুর আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আর এখন সরাসরি চলে যাই আমাদের আজকের যে অতিথি মেহের আলী, মেহের আলীর কাছে। মেহের আলী কেমন আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রথমে আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি কেন আপনার অপরাধগুলো জনসম্মুখে স্বীকার করতে চাচ্ছেন?
জি আমি এখন বুঝতেছি আমি যে অপরাধগুলো করছি এটা শুধু আমার ক্ষতি না, আমার পরিবারের প্রত্যেকটা লোকের ক্ষতি। আমার কারণে আমার পরিবার আজ ধ্বংসের পথে।
শুধু আপনার পরিবার নাকি বাইরেরও অনেক পরিবার?
বাইরের অনেক পরিবার আছে বলতে তারা একটু শুধরে গেছে, মানে তাদের কিছু 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 আছে, মানে নেতা আছে, টাকা পয়সা আছে, কিন্তু আমার কিছু কেউ নেই, গরিব আমি।
আচ্ছা, মানে শেষ পর্যন্ত আপনার পরিণতিটা সবচেয়ে খারাপ?
শেষ পর্যন্ত আমার পরিণতি সবচেয়ে খারাপ। আমার মতো কিছু কিছু লোক আছে তারা একটু ভালোর পথে, আর বাকিরা একটু ভালো হয়েছে। আর কিছু কিছু আছে রাজনীতিতে জড়াই গিয়ে এখন নেতা আছে ওদের পাশে, মানে নামি দামি লোক আছে, ওরা পিটাইতে পারে কিন্তু আমি পারতেছি না।
কিন্তু যেহেতু আপনি পারতেছেন না, আর এই এই মানে অবস্থানটা থেকে আপনার উপলব্ধি যে এই ধরনের অপরাধ আমার করা ঠিক না?
এই অপরাধগুলো করছি এটা তো আমি বুঝতে পারতেছি এখন ভুল, এই অপরাধগুলো আমার পক্ষে করা ঠিক হয় নাই, এখন ঠিক হয় নাই বলেই আমি এখানে আসছি।
এটাই আমরা শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আর কোনো দেরি নয়, আর কোনো দেরি নয়, অনেকক্ষণ আপনারা অপেক্ষা করেছেন, আর এখন আমরা চলে যাচ্ছি রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল পর্বে। বলুন শুরু থেকে।
ছোটবেলা থেকে,
একদম ছোটবেলা,
যখন ছোটবেলা স্কুলে পড়ি তখন খুব ভালোই ছিল। আমরা দুই ভাই এক বোন, বাবা মা, আমাদের পরিবার ছোট। তখন ছোটবেলা স্কুলে যাইতাম, অনেক যে সময় ভর্তি হই সে সময় ভালোই ছিলাম। যখন আস্তে আস্তে বড় হইতেছি আস্তে আস্তে সংসারে একটু টানাটানি লাগতেছে, তারপর যে সময় একটু উঠলাম সে সময় ভালো। বন্ধু বান্ধবের সাথে চলতেছি, স্কুলে যেতেছি, দুষ্টামি করতেছি, এই জনের কাছে এটা চুরি করে সেটা চুরি করে খাইতাম, ডাব নারিকেল পেয়ারা টেয়ারা। তারপর একটু বড় হইলাম, ফাইভে যখন উঠলাম তখন ফাইভে পরীক্ষা দিছি, বৃত্তি পরীক্ষা দিছি, ভাইবের রেজাল্ট ভালো হয়েছিল, বৃত্তি পাইনি কে। তখন সিক্সে উঠার পরে 6 মাস পড়লাম সিক্সে, সেখান থেকে আমি কাছে গেছিলাম
এখানে একটু জানতে চাই আপনার বাবা মার প্রফেশন কি ছিল, তারা কি করতো?
কৃষি কাজ করতো বাবা মা।
আচ্ছা আচ্ছা, ওটা করেই আপনাদের সংসার চলতো আর কি। আচ্ছা হ্যাঁ, তারপরে বলেন।
তারপরে যে আমি সিক্সে ভর্তি হইলাম, টাকা পয়সা ছিল না, 175 টাকা দিয়ে ভর্তি হয়েছি। মাত্র 6 মাস পড়েছি আমি স্কুলে,
ক্লাস সিক্সে।
যেদিন পরীক্ষা শুরু তার 2 দিন আগে থেকেই আমি স্কুলে যাওয়া বন্ধ।
কেন?
পরীক্ষার ফিসও দিতে পারি নাই, বেতন দিতে পারি নাই,
টাকা পয়সা বাবা জোগাড় করে দিতে পারেননি,
দিতে পারিনি বলি। তারপর সিক্সে যেদিন পরীক্ষা শুরু সেদিন থেকে আমার কাজ শুরু 2000 সালে।
আচ্ছা, কি কাজ?
এই যে আমি রূপার কাজ করি।
রূপা মানে রূপা দিয়ে আপনি গহনা বানান?
গহনা বানাই একদম রূপা দিয়ে, নূপুর গহনা বলতে যাবো যে সবকিছু
বানাই। রূপার কর্মকার,
রূপার কর্মকার, রূপার কাজ করতাম। সেখান থেকে রূপার কাজ শিখলাম, মামা আমার কাজ করতো, মামার পরিবারের কথা আগে বলে দিই, সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমার মাকে নিয়ে আমার খালা হলো 5 জন, আমার মামা হলো 3 জন, মোট 8 জন, আর নানা নানি 2 জন, 10 জন।
আচ্ছা, বিশাল পরিবার,
বিশাল পরিবার। ওখানে তাদেরও অবস্থা ভালো ছিল না সেই সময়।
আচ্ছা,
কাজে গেলাম মামার সাথে, মামা কাজ করে আগে থেকে, মামা কাজ শিখছে, মামার সাথে কাজে গেলাম, পেটে ভাতে মানে খাওয়াবো 3 বেলা আর কাজ করবো।
বেতন নেই?
কোনো বেতন তো নাই, কাজ শিখাবো যতদিন লাগে শিখতে, 2 বছর 3 বছর কাজ করবো আর খামো, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বাড়িতে টানাটাই আমি তো বাইরে থেকে গেছি বাজারে, গেছি কাজে, আমাদের বাড়ি থেকে বাজার 20 মিনিটের দূরত্ব, বাজারে কাজ গেছি প্রায় 2 মাসের মতো গেল, মোটামুটি একটু অভ্যাস হয়ে গেল কাজের। তারপর অভ্যাস হয়ে গেল, আগে তার করতাম দিয়ে আমরা হাত দিয়ে ডলনা রুলার আছে অনেক প্রেশার দিয়ে শক্তি দিয়ে ছোট 2000 সালে।
আচ্ছা,
কাজ করতাম, হাতে তোয়া উঠে গেছে, ওনার অবস্থা খুব খারাপ, হাতে যা কিছু করতে পারি না, বাইরে ছড়ে দিল, মায়ের দিকে কান্নাকানি করতেছে, টাকা পয়সা না দিকে ডলারের পরে তোলাম না, কি আসছে গিলা। মামার কাছে গেল, এই কি রে হ্যাঁ, এই কাজ কম পারে না, কি দিদে পড়েছে রাত্রে দেখতে গেছে, তো এই কাম করলে মনে হইবই একটা ভালো হইব না, কাম করলে আমি তো ওদিকে 2 মাস পরে দিলাম, অন্যকে বলে নিয়ে এই কাম করে লিলি সবসময়, তার তো দলে লিলি।
আচ্ছা,
মানে আমি 4-5 জনের কাজ করতো, 4-5 জনের উপর তার আমি একলাই দলতাম।
আচ্ছা,
এরপরে লাগলো তুই ভাই দিকে কিছু বললাম না, মানে কি কইতাম, কয় কি করবি, অনন দিলে তোর বেশি করাই, মা বুঝ যে অনন দিলে তো আরো যদি বেশি করাই, তাই তো ভাইয়ের কাছে থাক। এরকম 2 মাস পরে কাজ গেল, তাই এম কাজ করতে করতে 6 মাস হয়ে গেলো। 6 মাস পরে মা আমার কারিগর রাখবো, টাকা পয়সা কিছু হয়েছে, টুকা টুকা জমছে। আপনার যে যে চাঁদনি চক মার্কেট আছে না, চাঁদনি চক মার্কেটের থেকে কাজ নিয়ে করতো, চাঁদনি চক মার্কেট তো গহন আছে, এই জায়গা থেকে নিয়ে কাজ করতো,
গহনা বানায় দিত, আর ওরা
ব্যস্ত কালার টালার করে রং টং করে ওরা ব্যস্ত, আর ওখান থেকে শুধু গহনা তৈরি করে দিত।
বুঝতে পারছি,
এই কাজ দিলে জায়গা থেকে বাড়িতে দোকান দিল, বাড়িতে দোকান দিল, কারিগর রাখছে, কিছু টাকা পয়সা হয়েছে, আগে তো নগদ ব্যবসা ছিল, এখন না ব্যবসা বাকি, রূপা দিত 10 ভরি, 10 ভরি মাল দিয়ে গেলে টেকো দিয়ে দিত, আবার 20 ভরি রূপা দিয়ে অর্ডার দিত, কাজের কোনো বাকি ছিল না, অগ্রিম দিয়ে দিত মহাজনেরা, আমার মামাকে অগ্রিম দিয়ে দিত। কারিগর রাখার পরে কারিগর রাখতেছে, কাস্টম করতেছে ভালো, তো এই বাড়িতে যাওয়ার পরে নানি গরুর ঘাস কাটা দিতাম ছোট মামার সাথে।
আচ্ছা,
ঘাস কাটা দিতাম, তো 2-3 দিন ঘাস কাটা গেলাম, সকালবেলা ঘাস কাটি একটু ঘুরা হয়, গাছের তো সারাদিন থাকে, একটু ভালো লাগে, ঘাস কাটতাম, শশা টশা খেতে, আমাদের দিকে তো জমি আছে, জমি ঘরে মানুষে শশা খাইতাম, বিড়ি সময় নেই, বন্ধু বান্ধবের মধ্যে চলতাম ফিরতাম আমরা এক সময় আরকি।
বুঝতে পারছি,
তারপরে টুকরা খেতাম ভালোই লাগতো, তো এই টাকা টুকা দিত, জ্যাম করে 10-5 টাকা যে দিত, বেশি দিত না, 10-5 টাকা মূল্য ছিল। আরেকজন ছিল পাশের বাড়ির, আমাকে গাছ কাটা দেখা, বাবা এর পাঠাইছে গাছ কাটা।
আচ্ছা,
হ্যাঁ যেহেতু আমরা যে বিড়ি খাই, হ্যাঁ খাইতাম, হ্যাঁ আবার জানতো না, মানে আমরা কেমনে খাই, কি তুই ওই জাংলার তোলে না, মানে আমরা যে সিম কেট করি, সিম কেটে আমরা জাংলা করি, শশা সিম দুল যে বুনে জাংলা দেবুনি, জাংলা দিয়ে বুনে আমরা বিড়ি খাই, 3 মোটা আছে নিয়ে গেছি, একদিন 3 জনে 2 মোটা খাইছি।
আচ্ছা,
25টা 50টা হয় আর কি, 3 মোটা 25টা 50টা
খাই বলেছেন, 3 জন মিলে
3 জনে 50টা খাইছি, এর মধ্যে মিশে ফিলিংস বুঝি নাই, খাইলে একটু মাথা মতো ধরতো ভালো লাগতো।
আচ্ছা,
খাই ঘাস দিতাম, ওইটা খুব ভালো লাগতো, গোসল ধরে বাইরে দিতাম, খুব ভালো লাগতো, 3 মোটা খাইছি। তারপরে এখন তো বিড়ি দাও খাওয়ার একটা অভ্যাস হয়ে গেল, মানে নেশা না, মানে অভ্যাস হয়ে গেল, না খেলে ভালো লাগে না।
আচ্ছা,
টাকা পাই কই,
এটাই তো নেশা,
সে সময় তার বুঝি না, ছোট কালে ভালো লাগে না কি লেগে তো বুঝি
না, বুঝে স্বাভাবিক।
খাইলাম, খাওয়ার পরে তোর টাকা পয়সা নাই, টাকা পয়সা দেনা 10-5 টাকা প্রতিদিনই খুঁজি, প্রতিদিন দেয় প্রতিদিন দেখবেন চারিও
দেয়।
কি করলাম, ওই যে বাজারে যে কাজ করে বাজারে আসতাম, তারপরে মাঝে মাঝে আমাদের বাড়ির সমস্যা হলে একদম এই সাটকাট আছে নিয়ে আমরা কাজ শেষ হলে রূপার রবির টোকাটাকে জমে না, এদিকে আমরা সাটকাট পেতাম নিয়ে বাজারে বিক্রি করতাম।
ওই যে আপনি রূপার কাজ করতেন,
রূপার
সেখানে যে রূপার কাজ করার সময় যে টুকরা টাকরি পড়তো রূপার গয়না বানানোর সময়, সেগুলো আপনি নিয়ে আবার আপনারা মিলে বেচতেন?
বিক্রি করলাম, প্রথম 3 ভরি জমাইছি, মানে কয়েকদিনে 3 ভরি জমাইছি।
আচ্ছা, আমি মেহের আলী ভাইকে আগে একটা কথা বলে দিই, মেহের আলী ভাই আপনার কথায় আঞ্চলিকতা অনেক, এই কারণে হয়তো অনেকে অনেক সময় অনেক কিছু নাও বুঝতে পারতে পারে, তাই কিছু কিছু কথা আমি আপনার পরে আমার শ্রোতা বন্ধুদের জন্য বলে দিব আপনার কথাটাই, ঠিক আছে?
ঠিক আছে,
বলুন। তারপরে ওগুলো বিক্রি করে টাকা জমা নেন?
এগুলো বিক্রি করে মানে টাকা পাইছি, টাকা পাই আমরা দিয়ে 10-5 টাকা দিয়ে দিলে দুজন।
এগুলো কোথায় বিক্রি করতেন? আপনাদের মতন বাচ্চারা বিক্রি করতে যাচ্ছে, যার কাছে বিক্রি করতেন সে কিছু বলতো না?
সেটা নতুন মানুষ বিক্রি করতো, দেখো আমি তো কাজ করে জানি।
আপনারা দেখেন অপরাধ আসলে কখনো একা একা করা যায় না, ভালো কাজ যেমন একা একা করা যায় না, অপরাধ করা যায় না। আপনি প্রথম অপরাধ করা শুরু করছেন আপনার মামার সাথে বিড়ি সিগারেট খেয়ে, সেটা আপনার সঙ্গ দরকার পড়ছে। তারপর আপনি চুরি করা জিনিস বিক্রি করতে গেছেন, সেই যে রূপা যে কিনছে ও খুব ভালো করে জানে এটা আপনি চুরি করে আনছেন, খুবই ভালো করে জানে, কিন্তু 30 টাকার জন্য একটা চোরের কাছ থেকে সে জিনিস কিনলো এবং নিজেও চোরে পরিণত হইলো। কিন্তু
ভালোই লাগলো, বেসলাম, এখন তো টাকা তো বেশি হয়ে গেছে, 3 ভরি বেচছি, 210 টাকা দিচ্ছি,
3 ভরি রূপা
আর 3 ভরি বেচছি, 210 টাকা দিছি, মানে এই টাকা কি করবো, এত টাকা দেখলে তবে বকবো, এই টাকা করলাম কি দুজনে বন্ধ করলাম, 30 টাকা খাইছি দুজনে, আমাদের বাজারে সময় 200 টাকা দিলেও সিটি ভাড়া দিত, টিভি সিটি ভাড়া দিত আমাদের এই জায়গায় সময়, কারণ নতুন হয়েছে দিকে এই টিভি সিটি ভাড়া দিত, সেখানে ভাড়া নিছি আমরা, ভাড়া নিয়ে ওই যে
সিনেমা দেখা যায় পাওয়া যায়, এটা জানলেন কোথা
থেকে? যে বাজারে আমরা কাজ করেছি প্রথম 6 মাস কাজ করছি, এই বাজারে সবকিছু ভাড়া পাওয়া যেত, আমাদের সবাই চিনো
বাজার, মানে আপনাদের আপনারা নিশ্চয়ই কাউকে না কাউকে নিতে দেখছিলেন এই ধরনের সিডি ভিসিডি?
আমাদের দোকানে আমরা যে কাজ করছি এই পাশে দোকানে ছিল, এখান থেকে ভাড়া হতো, সম্পর্ক ভালো ছিল না, দূরে দূরে ভাড়া দেয় না, 20 মিনিট ডেট রাস্তা আইতে যেতে হয়,
আর সেই লোকটাও অপ্রাপ্ত বয়স্ক কিছু মানুষের হাতে এই জিনিস তুলে দিচ্ছে,
তার হলো ব্যবসা, 200 টাকা এলে তার মনে হয় সেদিন
ব্যবসা
ডিভিডি ভাড়া দেওয়ার নামই চ্যানেল।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
ঠিক আছে, ভাড়া নিলাম, 4-5টা ক্যাসেট নিয়েছি, সিটি ক্যাসেট, দেখতেছি মামা আর আমি দেখতেছি মানে দেখতে দেখতে ভালো লাগতেছে, আর দুজনে কাছাকাছি বসে ছবি দেখতে দেখতে আমরা বসেছিলাম, সেখানে নিজেদের প্রতি আমরা নিজেরা আকর্ষিত হয়ে যাই,
নিজেরাই মানে শারীরিক ভাবে একজন আরেকজনের প্রতি,
একজন আরেকজনের প্রতি আমরা আকর্ষিত হয়ে যাই,
কারণ আপনারা দেখছিল না ওই ধরনের। আমরা শ্রোতা বন্ধুরা আমরা মাত্র যেটা শুনলাম সেটা হচ্ছে মানে কিভাবে একটা মানুষ কত অল্প একটা স্থান থেকে, কত তুচ্ছ একটা ব্যাপার থেকে কত বড় একটা ব্যাপারে চলে যায়। আমি জাস্ট প্রত্যেকটা টিনেজারকে বলতে চাই যাদের বয়স 11 থেকে বা 12 থেকে 19 পর্যন্ত, তাদেরকে বলতে চাই যে আপনাদের একটা জিনিস বোঝা উচিত ভাইয়া, আমি জানি এটা বোঝার কথা না প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা মেয়েকে, শারীরিক চাহিদা ব্যাপারটা এই সময় আস্তে আস্তে আসে প্রত্যেকটা মানুষের মধ্যেই আসে। একটা মানুষের যেমন সকালে ঘুম থেকে উঠে খিদা লাগে, সেটাও তার একটা শারীরিক চাহিদা, তার খাদ্য প্রয়োজন, ঠিক সেভাবেই যখন সে বেড়ে ওঠে তখন নানান কারণে তার ভেতরেও এই বেড়ে ওঠাটা স্পষ্ট হয়, এবং সেই স্পষ্ট হওয়া থেকে প্রত্যেকটা মানুষের মধ্যেই শারীরিক চাহিদা জন্ম নেয়। কিন্তু সেই শারীরিক চাহিদাকে আপনি যদি ভুলভাবে নিজের সামনে উপস্থাপন করেন, ভুল জিনিস দেখে যদি নিজেকে শারীরিক চাহিদা মিটাতে চান, তাহলে কিন্তু আপনার জীবনটাও ভুলে জড়িয়ে যাবে, সেটা আপনি এখন বুঝছেন না পরে বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে, তাহলে আমাদেরকে ফোন করুন
ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। আমি রেহান রসুল আছি আপনাদের সাথে, থাকবো ঠিক রাত একটা পর্যন্ত। সো স্টে টিউনড। Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. শুনছেন এবিসি রেডিও 89.2। আরো একবার বিরতির পর শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। আছি আমাদের সাথে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আছে মেহের আলী। আর মেহের আলীর অপরাধগুলো আরো একবার বলে নিই, মেহের আলীর অপরাধগুলো কিন্তু অনেক বেশি মানসিক অপরাধ। যেই মানসিক অপরাধগুলো আস্তে আস্তে করে মানুষের মানসিকতা নষ্ট করে এবং যেই মানুষের মানসিকতা নষ্ট হয়ে যায় তার আশেপাশের প্রত্যেকটা মানুষ তার এই মানসিক অপরাধের শিকার হবেই, কারণ তার মানসিক অবস্থা অন্য সবার সাথে মিলবে না। এবং যখন না মেলে তখনই অমিল থেকেই নানান রকম নতুন নতুন ছোট ছোট অপরাধ থেকে অনেক বড় পর্যায়ের অপরাধ স্পর্ধা সবই সৃষ্টি হয়। আর তাই আমরা এই অনুষ্ঠানটা তুলে ধরি, এই অনুষ্ঠানটা এই ধরনের গল্পগুলো আমরা তুলে ধরি, এই ধরনের সত্য ঘটনাগুলো আমরা তুলে ধরি তার একটাই কারণ, আপনাকে দিয়ে যাতে এই ধরনের কোনো ভুল না হয়ে যায়, কোনোভাবেই আপনি যাতে একটা ভুল শুরু না করেন, কারণ শুরুটা ভুল হলে শেষটা সঠিক হবার উপায় আসলে নেই বললেই চলে। যাই হোক মেহের আলী, তারপরে আপনি আপনার আপন মামার সাথে, যে আপনার সাথে 6-7 মাসের মনে হয় বয়সের ডিফারেন্স, তার সাথে আপনি বাজে ধরনের মানে সিনেমা দেখতে গিয়ে বাজে ধরনের একটা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেলেন, তারপরে কি হলো?
যে তারপরে লিপ্ত হওয়ার পরে তারপরে কাজ করতেছি, এরকম তো এখন তো টাকা পয়সার দেওয়ার চিন্তা নাই, আমরা তো চুরি শিখে গেছি।
রূপা পাচ্ছি,
হ্যাঁ রূপা পাচ্ছি, কাজ কাম করতেছি। মামার এখান থেকে নেই যে সময় রূপা গালাইতে দেয়, রূপা যে আমরা খাদ্য মিক্স করি, সে সময় যে রূপা যে গোটার যন্ত্র আছে সেটা দিয়ে অল্প একটু গাইলে ফালাই দিতাম, আপরের মধ্যে কয়লার মধ্যে ফালাই দিতাম, এটা জানতো না, বুঝতো যে গালাই দিবে উইটা গেছে।
আচ্ছা,
এরকম ভাবে রূপা আমরা বাইর করতাম। তারপরে যে একটা মেয়ে ভাবে আসেনি, এখন জমা থেকে কি ভাবে জানি বুঝা যায় যে মানে ওজন দিয়ে সবকিছু করে বোঝা যায় যে রূপা খালি কমে কমে,
এখন এক সময় হঠাৎ করে বুঝতে শুরু করলো,
বুঝতে শুরু করে রূপা খালি কমে রূপা কমে। আমি তো সাথী কাজ করি, আমি তো বাড়িতে কাজ করি, মনে করে যে নানান লোক আসে, মানে বলে দিল যে বাড়ির বাইরে লোক যেন দোকানে না আসে বাড়িতে।
মানে তারপর আপনার মামা আপনার উপরে মানে সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু
বিশ্বাস আছে
যে তখনও বুঝতে পারতেছে না যে আপনি চুরি করতেছেন, সে ভাবতেছে বাইরে থেকে কেউ,
বাইরে থেকে কেউ।
বাহ, তারপরে?
তারপরে এইভাবে যে রূপা জমাইতাম, তারপরে এখন নিজের থেকে নেওয়া বন্ধ দিয়েছি। এই যে 5-6 জন যে কারিগর রাখছে আর অত কাজ করে, আমাদের চাবি ছিল 3টা ডোর ছিল, 6টা তালা ছিল, এখন 6টা তালা দিয়ে 2টা ডোর খুলতো, এই 6টা চাবি দিয়ে অন্যজনের 2 জনের 2টা ডোর খুলতো।
আচ্ছা,
তো 2টা ডোর যে খুলতো আমরা রাত্রে ট্রাই করি, দোকানে থাকতাম আমরা 2 জন, দোকানে থাকতাম, যে সময় আমাদের এদিকে চুরি ছিল না, চুরি হইতো না, এই 2 ডোর থেকে রূপা দিয়ে গেছে। আমরা করছি কি জানি না, রূপা যে আজকে দিছি দেখি নাই, সকালে গাছ কাটা গেছিলাম, আইসা দেখি যে রাত্রে করছি রূপা দিছে, কত রূপ নিয়ে যাচ্ছে, মানে রূপা তো কাজ করলে বাড়তি হয়, কারিগরের মজুরি ছিল না সে সময়, কাজ করে যে খাদ্য তো খাদ্য বাড়তি ঢুক বেঁচে চলতো। সে রূপা বেঁচে যে রোগের হিসাব আছে যে আমার 20 বুড়ি দিছে, আমি 3 বুড়ি বেঁচছি, তাহলে 17 বুড়ি থাকবো। এই জায়গা থেকে কি করছি আমরা 2 বুড়ি নিছি,
2 বুড়ি নিয়ে,
2 বুড়ি নিয়ে নিছি।
আচ্ছা,
পরে সকালবেলা আইয়া রূপা মাফে রূপা কম।
আচ্ছা,
তো রূপা কম মানে কিছু কয় না, মানে ঠিক আছে কাজকাম করুন না, বেগারে তারপরে কি করলাম, এটি কিছুদিন রাখলাম, 4-5 দিন আমার কথা রাখলাম, যদি ধরা গেছে আর কিছু কিছু বললো না, হ্যাঁ এই কাম করে আর কাজকাম করবো না, এই কাজকাম করে আর কাজকাম ছেড়ে দিচ্ছি,
কারিগর চাকরি ছেড়ে দেবো,
কারিগর মামার থেকে ছেড়ে দিল। পরে আমরা পরে বেসলাম, বেসার পরে এখন চিন্তা করলাম যে আর চুরি টুরি করবো না, মামার দিক দিয়ে বিদেশ যাওয়া ঠিক হয়ে গেছে। আগেই বলছিলাম আমার মায়ের 5টা খালা, আমার 1 খালা বিদেশ ছিল, 1 খালার একটা মেয়ে ছিল ছোট্ট আমার খালা, তখন সেই সময় 3 বছর 8 বছর কারণে রেখে গেছে আর কি, দেশে বিদেশ চলে গেছে কুয়েত।
আচ্ছা,
সেইটা এবার মামার জন্য লাইন টেন করলো, মামা তো বড়, সেটা হলো বড় মামার সাথে কাজ করি, একটা মাজার মামা আছে সেটা স্কুলে পড়ালেখা করে, আর এই টুকটাক কাজকাম করে বাড়িতে 2 জন আমরা কাজ করি, পাশাপাশি কাজ করে, আর এই মামা আমার সাথে কাজকাম করে টুকটাক পড়ালেখা করে।
আচ্ছা,
এই কাজে গেলাম, ছিল এই সময় ছিল কাস্টম এক সময় করছে কারিগর হয়ে কারিগর মহাজনের পলা সাথে আমার দিয়ে যাবে বাজারে দিয়ে যায়
আরেক দোকানে
না এই মহাজনের সেই দোকানে বাজারে আগে তো ছিলাম বাড়িতে সে উঠছি মানে বসাইছে এখন এটা জ্বালাই করতে হবো তো এই আমার যে ওস্তাদ মহাজন তুই আমরা দিয়ে গেছে সেকা দিয়ে আমি সন্ধ্যাবেলা হয়ে গেছে সেকা দিয়ে করছি পাইন বসাইয়া তিনটে নেকলেস জ্বালা লেছি রাত্রি মানে আমি পারি আমি পারি সাহস করে কিছু তিনটে জ্বালা লেছি সকালবেলা আইয়াছে না ডাক করে উড়ে গেছে জায়গা তুলছে কিনছে কিছু কয় না জানছে আমি বিশ্বাস করে না মানুষের তিন চার বছর চার পাঁচ বছর কাজ শিখতে জ্বালাতে পারলে তো ফুল কারিগরি এরপরে এলা দেখাইলো এদিকে এই দোকানে এই দোকান দেখাইলো যে আমার এক সাবিত রাখছি একমাত্র মামা লাগে কয়েকদিন কাম করছে এই যে কারিগর হয়ে গেছে কারিগর হয়ে গেছে সেখান থেকে আমার খুব আদর শুরু করলো আদর করার পরে মাহাজনের বাড়িতে যেতাম খাইতো আমি যে সিক্স বলতে পারছি এই সময় মাহাজনের একটা বোন ছিল ছোট ওর বোন তো পড়তেছে আমি সকালবেলা খাইতো নিতে পারে মানে পরীক্ষা দিতে দেবো না মানে দুইটা অঙ্ক পারে না
আচ্ছা
এরপরে আমি ওকে দুটা দেখা দিলাম আমি তো কোর্স পড়া লাগে একটু ভালো ছিলাম দেখা দিলাম দেখা দেওয়ার পরে এই দুইটা অঙ্ক এবার পরীক্ষা আছে বাড়িতে আসেনি এবার কইছে যে এরকম এরকম আমি তো পারি না ওই যে মেহেরালি আমাকে দেখা দিছে আমি এরকম এরকম করছি অঙ্ক দুটা হয়েছে তারপরে দেখা দিলাম সবাই ভালো জানে ছেলেটা ভালো কাজকামও ভালো ওস্তাদের মন জোগাড় ফেলাইছি বাড়িতেও ভালো খাইতাম যাইতাম আইতাম খুব ভালো সেখান থেকে এসেছি দোকানের আরেকজন রেবা করছি ঠিক আছে আমরা ওই যে কইছি এই কথা বাজারে যে চ্যানেল ভাড়া দেয় আমরা ২০ টাকা দিয়ে রাত্রে নি দুজনে গেছি যে আমরা ১০ মিনিট
কমি দুজন
আমার সাথে আমার এক বন্ধু ছিল মানে আমরা টার্গেট মানে কাজ শিখি মানে আমরা সকালবেলা একজন ধরো দেয় বিকালে একজন ধরো দেয় মানে মাহাজন তার কাজ শিখে আরকি আমরা দুজন এবারে ২০ টাকা দিয়ে ওই যে ওস্তাদ ভালো কাজ করে আমার একটু পকেট খরচ বাড়াই দিছে এবারে গেছি ২০ টাকা আমি দিছি তারপরে গেছি যাওয়ার পরে ঘরে দুইজনে আবার দোকানে এসে আবার রিলেশন করলাম
আরেকজনের সাথে আরেকটা পুরুষের সাথে আপনার কি এই ব্যাপারে মানে ইন্টারেস্ট চলে আসছিল ভালো লাগছে
ইন্টারেস্ট না ওই যে ২০ টাকা দিয়ে আমরা ছবি দেখতে গেছিলাম
বেশিরভাগ মানুষ স্বীকার করে না সবাই লুকায় লুকায় দেখে আপনার মতন হয়তো এভাবে সাহস নাই সবার সত্যটা স্বীকার করার অনেকেই দেখে এই বয়সের অনেক ছেলেই দেখে কিন্তু বেশিরভাগ ছেলে কিন্তু আরেকটা ছেলের সাথে শারীরিক সম্পর্কে চলে যায় না তো আপনি এই চিন্তাটা কেন আপনার কাছে মানে খুব সহজ হয়ে গেল আপনি কিন্তু এ নিয়ে দুজন পুরুষের সাথে সম্পর্ক করলেন
ওই যে আরেকজন আপন মা আমার সাথে যে করছি মনে
হয় ওখানেই আপনার ব্যাপারটা ইজি হয়ে
গেছে এখন তো এখন তো সাহস হয়ে গেছে এরপরে বলতে দুজনের মধ্যে হয়ে যায় এটা একবারই হয়েছে ওকে দোকানে
তারপর
এখান থেকে এক বছর পরে কারিগরি করলাম সাগিতে করে কাজ শিখলাম এখন কারিগরি বসছি কারিগরি বসলাম ওইল ২০০৩ সালের শেষে
আচ্ছা
এরকম সময় গেছে বাড়িতে আমি জানি না আমরা পরে গেছি টাকা পয়সা দিতে হবে সময় টাকা পয়সা হাতে পায়ে কইছে কানসার কইছে যে ধান ভাঙানো টাকা ছিল না ধান পাঠাতে বাড়িতে চাল বাইরে ভরলা বাপরে লেগেছে
আচ্ছা তারপরে বলুন বলুন
তারপরে কারিগর তো বসলাম বসে পরে নানারে কইলাম আব্বারে কইলাম করার পরে মানে কারিগর তো বসাইবো মানে এরা দাবি করে এক মাসের মানে কারিগর বসে আমার সময় হয়ে গেছে
আচ্ছা
এরা দাবি করে এক মাস কাজ করার পরে কারিগরি বসলাম এই কারিগরি করার পরে আমি এই দোকানে কাজ করবো না এই দোকানে এখন বড় দোকানে এখন কাজকাম মাছ ওই সামনে থাকুন বেশি কাজকাম দিবো কাজকাম করবো এই কাজকাম আবার বড় দোকানে আমার দিয়ে দিছে অনেক কাজের যন্ত্রপাতি শুনি দয়া দিছে যত দাদা লাগে নিয়ে যায়
আচ্ছা
না আর করে নেই আরকি এই দোকানে সবার দোকান বড় মানুষ বেশি কারিগরি গেছি র্যাঙ্কিং বাইরে গেছে মানে বিয়ে করলে বিয়ের সমান মর্যাদা হয়ে গেছে এরকম আর কি কারিগর হয়ে গেছি, কারণ বড় ছোট সব সমান হয়ে গেছি।
আচ্ছা,
আগে তো মানতাম মোস্তাদ হইতাম, মানে ওস্তাদ সব ওমান।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
এরপরে 15-20 দিন কাম করার পরে টাকা পয়সা হয়েছে, 2 কল কাম করছি, প্রথম কল টাকা বাড়ি দিচ্ছি, ঘরে গলা দেখি কাম করে কিছু খাওয়াই তুব কি খাওয়াই তুবো। তারপরে বন্ধু বান্ধবরা কয়, আমরা মনে মনে উমুক জায়গার থেকে আমরা মদ খাই,
মদ
বাংলা মদ।
আচ্ছা,
মদ খাই কয় টাকা লিটার? 300 টাকা বোতল, 1 লিটার বোতল 300 টাকা, এই সময় কালে 300 টাকা অনেক দামি ছিল।
আচ্ছা,
সব 500 জনে মিলে 300 টাকা ব্যবস্থা করলাম, ব্যবস্থা করে গেলাম।
মানে এটা হচ্ছে আপনার যেহেতু পদোন্নতি হয়েছে সব মিলে, এই জন্য আপনার একটা পার্টি
চাইছে মানে খাওয়ার জন্য।
আচ্ছা,
এরপরে এই যে প্রতিবাসের মধ্যে পদার্পণ, ওই দিক ওই এই সালে উদ্বোধন 2003 সালের শেষে।
আচ্ছা,
উদ্বোধন করলাম খেয়ে মদ খেয়ে, আগে তো বিরে সিগারেট খাইছি, এটা তো আড্ডা বিরে খাইছি, এটা সেরে দিছি। এরপরে মদ এই যে খাইলাম প্রথম, ধরে দুইজনে বেহুশ হয়ে গেছে, আমরা 6 জন গেছিলাম, 4 জনে 2 জনটা ধরে ধরে আনলাম।
এতই খাইছেন যে 2 জন বেহুশি হয়ে গেছে?
1 লিটার খাই 6 জনে।
আচ্ছা,
এই সময় আমরা তো ছোট ছোট 14-15 বছর মনে হয়,
14-15 বছর বয়স,
এই সময় খাইলাম। খাওয়ার পরে
আপনাদের কাছে মদ বিক্রি করলো 14-15 বছর বয়সে?
বড় ছোট সমান, আমার মিহা গমন নিয়ে গেছি, ওরা আগে নিয়ে গেছে 11 বছর বসে গেছে, একবারে চিবি শেখাইছি, মদ মুখ দিছে।
শেষ পর্যন্ত মানে যতটুকু আপনাদের প্রাপ্য তার চেয়ে বেশি রূপা নিয়ে আপনারা বেচা শুরু করেছেন, মহাজনের রূপায় বেচে দিচ্ছে।
আমরা 20 ভরি কাজ করা লেগে আমরা বাড়তি ধরেন 5 ভরি, তাহলে 5 ভরি আমরা বেচলে মহাজনের 20 ভরি মহাজনে দিতে পারবো।
আচ্ছা,
5 ভরি জায়গায় বেচছি 7 ভরি, মহাজনে আবার একটা ইচ্ছে কি পুরো হিসাবটা নেয় নাই, দেখলো যে 20 ভরি রূপা দিল, 10 ভরি গহনা বানাইছি, আবার 20 ভরি রূপা দিল, আবার 20 ভরি গহনা বানাইছি। এরকম করতে করতে যে সময় মহাজনে 50 ভরি রূপা দিল, মানে 30 ভরি গহনা বানাইছি। এরপরে একটা নেকলেস দিচ্ছে, এটা 5 ভরি হইব, তুই এটা বানাই দে, এত রূপা তার 2 দিন পরে দিচ্ছি, আমাকে 20 ভরি পাওয়া হয়েছে, এই 20 ভরি কিন্তু আমাকে রূপা নাই, এখন গহনা বানাম কি দিয়ে 5 ভরি গহনা বানাম কি দিয়ে 20 ভরি থাকলে 9 ভরি বানাইতে পারতাম। এরপরে ধরা গিয়ে গেলাম, তারপরে কি করলো তোর বাপ মা ডেকে নিয়ে, বিশ্বাস করতো না আপনি,
আপনার নানাকে আপনি মিথ্যা কথা
বলছেন, মিথ্যা কথা বলছি যে এরকম কামলে দেন আমি সব করে দিন। এই সময় 14-15 বছর, এই সময় আমার আসেনি এইটা হয়ে গেছে, এখানে রূপা যদি এই রূপাটা গালে নেই, না গালাই আসেনি, প্রশ্ন আছি যে আমি
কাজ শেষ
এই দোকানের কাজ আমার করি না, হিন্দু মাজুন এই দোকানের কাজ শেষ, খুলনা থেকে 2 মাস কাজ করছি, বাড়িতে ফোন করি নানা গো মোবাইলে, আমার মোবাইল ছিল না, ওই মা ভাই বিদেশ।
দেখেন ব্যাপারটা কিভাবে, আপনি প্রথমে ছিলেন একজন সাধারণ মানুষ, সেখান থেকে আপনি কাজ শিখলেন, ভালো কাজ করলেন, তারপরে আপনি আপনার পদোন্নতি হয়ে আপনি হয়ে গেলেন কি রূপার কারিগর, যে কারিগর আগে আপনি ছিলেন না, কারিগর হওয়ার পরে আপনি সবার সাথে মিশলেন, মিশে আপনি যে টাকা পয়সাটা পাইলেন সেটাকে আপনি ব্যবহার করলেন কিসে, মদ খাওয়াতে, সেই মদ খাওয়া থেকে একজন রূপার কারিগর চোরে পরিণত হল, আপনি অন্য একজনের রূপা নিয়ে চলে গেলেন আরেক এলাকায় যাতে আপনাকে আর খুঁজে পাওয়া না যায় বা আপনাকে শোধ করতে না হয়, ঠিক না? এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নেব শ্রোতা বন্ধুরা, বিরতির পরে আবার আমরা চলে আসবো রয়্যাল ট্যাগের ব্রেক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। মেহের আলী আমাদেরকে অনেক কথা বলছে, আমি জানি আপনারা হয়তো অনেকেই বলছেন যে মেহের আলী কেন এটা করলো, তার এটা করা ঠিক হয়নি, তার এটা করা ঠিক হয়নি, সেটা সে খুব ভালো করে জানে বলেই আজকে সে এখানে, তাই আপনি চিন্তা করুন আপনার কোনটা কোনটা করা এখন ঠিক হচ্ছে না, অন্যের উপরে আঙ্গুল তোলার আগে নিজের উপরে একটু আঙ্গুল তুলে দেখুন কেমন লাগে। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে তাহলে আমাদেরকে ফোন করুন, ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। শুনছেন ABC রেডিও 91.2, চলছে রয়্যাল ট্যাগ ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল অ্যান্ড আই উইল বি ব্যাক, সো স্টে টিউনড। Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. শুরু হয়ে গেল ওয়ার্ল্ড ব্যাংকের ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব আরো একটা অংশ। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আছি আমি রেহান রাসুল। আমি থাকবো রাত একটা পর্যন্ত, তবে সেটা ইম্পর্টেন্ট নয়। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আওয়ার গেস্ট, আমাদের আজকের অতিথিটাই জরুরি, এবং আমাদের আজকের অতিথি মেহের আলী। মেহের আলী এতক্ষণ আমাদেরকে বলছিলেন তার ছোটবেলা থেকে ঘটনা, কিভাবে সামান্য টাকা পয়সা থেকে মানুষের পাপ শুরু হয়। বিড়ি খুব সামান্য একটা জিনিস, বিড়ি সিগারেট গ্রাম দেশে অনেকে খায়, এখানেও ঢাকা শহরে অনেকেই বিড়ি সিগারেট খায়, কিন্তু সেটারও একটা বয়স থাকে। সেই বয়সের আগেই যদি কোনো একটা কিছুর প্রতি আমার নেশা চলে আসে, তাহলে বুঝতে হবে যে আমাকে আসলে সম্পূর্ণভাবে গাইডেন্স দেওয়া হচ্ছে না। আমার অভিভাবকরা আমাকে যতটুকু বিশ্বাস করা উচিত তার চেয়ে বেশি বিশ্বাস করে ফেলছে। তাই এই ক্ষেত্রগুলোতে আমাদেরকে একটু সাবধান হতে হবে, আমাদের অভিভাবকদের একটু সাবধান হতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে বিশ্বাস করব, অবশ্যই আমরা তাদের উপর বিশ্বাস রাখবো, কিন্তু তাদের বয়সটাকে বিশ্বাস করবো না। একটা বয়স পর্যন্ত মানুষ যেটা করে সেটা তারা অনেকটা কি বলবো কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় করে অনেকে অনেক সময়, আবার অনেকে অনেক সময় সম্পূর্ণ দ্বিধা থেকে করে, সম্পূর্ণ মজা থেকে অনেকে অনেক কিছু করে, কিন্তু সেটা আসলে মজাদার নয়, সাময়িক হয়তো আনন্দ দেয়, তারপরে জীবনটাকে ধ্বংস করে দেয়। মেহের আলী, আপনি এরপরে আস্তে করে একটা মোটামুটি একজনের কিছু টাকা পয়সা নিয়ে আপনি চলে গেলেন আপনার মহাজনের, যার কাছে আপনি কাজ শিখেছেন কিছুটা হলেও।
টাকা পয়সা বলতে গিয়ে রূপাই তো টাকা, রূপা বিক্রি করলে টাকা, এটাই
আরকি ব্যাপার।
টাকা ফোন লাগালাম, মানে ফোন লাগিয়ে এখন থাকবো কোন জায়গায়, ঠিকানা নিছি, ঠিকানা অনুযায়ী সে লোকটা নাই, সে লোকটা মার্কেটে ঢুকছে, মার্কেটের পাশে দোকান প্রান্তিক সুপার মার্কেট।
আচ্ছা,
নিয়েছিলাম ফোন দিচ্ছি, বাইক কই, আমি তো মার্কেটে আছি, আমি তো আইসা অমুক জায়গায় রয়েছি, কয় অসুবিধা নেই, এটা আমগানের লোকই।
আচ্ছা,
আমি রইলাম, রওয়ার পরে অনেক কাছে রইলাম, নিয়ম আর যাই না, এক ভাই দিয়ে মার্কেটের মালিকের কাজ করতো, মালিকের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম, রাত্রে খাওয়া দাওয়া করার পরে শুয়ে রইলাম, সকালবেলা গিয়ে আবার খেলাম, দশটা বাজে ঘুম থেকে উঠছি, ওই থেকে খাওয়া দাওয়া বেড়ে আবার আইসি, মানে কাজ কামে দিয়ে বুঝাইতেছে, মানে হে লোক আইসা, মানে নেওয়ার লিগে, মানে প্রান্তিক সুপার মার্কেট থেকে না সুপার মার্কেট আইসি, রাস্তা রেপার রেপার, এটা হলো নিচতলা, এলো প্রান্তিক মার্কেটে যাওয়ার কথা, থেকে না সুপার মার্কেটে তৃতীয় তলায়।
আচ্ছা আচ্ছা, এখন যেখানে প্রথমে যার কাছে আসার কথা ছিল সে আপনারা নিতে আসছে,
সে নিতে আসছে।
আচ্ছা,
ঘরে আমি তার লগে গেছি, যাওয়ার পর কাজ কাম দিবো, মানে এদিকটা যে মহাজনরা মহাজনরা বিচার দিয়ে দিছে, মানে বিচার ওইবার কি তিনটা বাজে বিচার, আমি তো জানি না, টিপুজের মতো একটা বাগান আছে, পেয়ারা বাগান, মার্কেটের মাঝখানে আর কি, এই জায়গায় আমি বিচার মানে চেয়ারে বইছে, এমনি এমনি এসে এমনি এমনি দিছে, মানে আমার জায়গায় লোক আছে, আমার নামে নাম ভালো, জিজ্ঞেস করে তুমি কার কাছে কাজ করবা, আমি আমি যে ওনার কাছে আসছিলাম, ওনার জন্য রাত্রে নিতে এলো না, ওনার কাছে যখন আশ্রয় পেলাম, আমি ওনার এখানে কাজ করবো, উনি যে আমার খাওয়াইলো।
আচ্ছা,
একসাথে গোসল করতাম, এই লোকের থেকে টেকা পাবো, লোক আইসে যে দুই দিন থাকবো কাজ কাম করে টেকা লয়ে যাবো, 7,000 টাকা পাবো, এই লোকে কি করছে 2,000 টাকা দিয়ে লোক ভাও করছে, ওই যে লোকের টাকা মানে বাড়িতে গেছে, বাড়িতে মানে আবার গেছে যে টাকা না লাগে থাকবো, টাকা
তার বদলে আপনাকে সে কাজে রেখে দিবে, এবং ওই লোক যে 8-9,000 টাকা পায় তার বদলে ওদেরকে 2,000 টাকা দিচ্ছে, মায়ের মুড়ে বাগায় দেয়,
মায়ের মুড়ে বাগায় দেয় যেন কাজকর্ম না করতে পারে।
আচ্ছা,
মারতে গিয়ে আসলে মানে আমি তো মারামারি দেখি নাই, আমি তো নতুন দেরি করি নাই, গেছি আবার বিচার
তারপরে আমি 15 দিন পরে বাড়িতে এলাম, এই জায়গায় ভালো লাগে না, মোটামুটি 100% মানে 50% আমি কাজ করুন না, আবার 50% কাজ করুম। এখন এই জায়গা থেকে যে রূপে দিল 30 বলি আগে বেশি বেঁচে গেলাম, পরে জবাব দিল 30 বলির মতো, মানে 28 বলি দিছিল, 30 বলি ধরলাম 30-60 বলি, আমি দেখি এখানে 40-50 বলি আনতে পারি, এটা নিয়ে দিয়ে আমি যাই না। এরপরে আমার আছে ওই যে লোক আমার কইছে যে তোমার ডিস্ট্রিবিউশন ভাই আমার নামে নাম, সেই লোক আমার খুব খাতে, সেই লোকের কাছে আমি গ্রাম বললাম এই গাই নিয়ে তো এরকম চিন্তা করতেছে, আমি তো এনে কাজ করুম না। আমার মুভি লোক এরকম যেন একটা লোক বললো যে আমি চুরি করার আগে যাই, আমি সেই দাম দেখে আমার চুরি দাম দেবো, আমি আর ধরা যাই নিজেকে আমি নিই।
আচ্ছা,
আমি গেলাম আমার এমন কাজ করুম না, পরালা হ্যাঁ কয়ে দিছি, রাত্রে কিছু বললো না, মানে দেখি যে হ্যাঁ কোনো কিছু কয় না বললে পরে আমি কোনো কিছু কয় না, দুধের কাছে কয়ে তাহলে হ্যাঁ আমার মারবো, এত লোক পারুম না। এরপরে আমি বোকা দিয়ে গেছি, দাদা মারা গেছে আমার এক হাজার, আমি বাড়ি থেকে বেরোই, দুদিন গেলাম তোমার দাদা মারা গেছে, আমি পরে আমি বললাম আর ওই জায়গায় গেলাম না। এখন আমাদের বাজারে যাইতে ডর করে, বাজারে শুধু এই সময় এই বাজার এই জায়গায় কাজ কাম ছিল, মানে আশেপাশে কয়েকটা মানুষ ছিল এই সময় অনেক আগের কথা, এখন বাড়িতে যে একজন আমার কাজ করে, মানে নানির বাড়ির পাশে আমাকে কাজ করে, এসে জায়গায় কাজ করলাম, এখন নানির বাড়িতে রাখছি, থাকবো না, কাজকাম শেষ, কাজকাম শেষ দোকান তো বন্ধ থাকে, বাড়ির ভিতরে কাজকাম করি, নানির বাড়িতে এলাম, গোয়াল ঘরে একটা থাকার জায়গা আছে, এই জায়গায় রইলাম। রওয়ার পরে যে আবার যে নানির বোন ফোলা বোন, আমার মামা লাগে কিন্তু, মানে মামার খালাতো ভাই, মাঝে মাঝে বলতে কি সাতটা পাঁচ দিনে থাকে এই জায়গায়, এই সময় আছে নি আর বাবা আবার বিদেশ থেকে, এগরম থাকার রুম একটাই, বাপে বিদেশ থেকে ঘর দেয় না আর কি সময়, এই যখন ফাঁকা থাকে মামা যখন গেছে এই রুমটা ফাঁকা থাকে, নানি আর সবাই একবার থাকে আর মামা দোকানে শুধু এই দোকান থাকে, মামার সাথে এই সময় বেশি একটা ইয়ে না, এই গোয়াল ঘরে আমি ধরলাম।
তারপরে
এই মামার সাথে আসেনি, পরে লাইক জিজ্ঞাসা কথাবার্তা বই পরে পরে থাকি, এখন এই দোকানে থাকতে ভালো লাগে না, এই মামার সাথে তাই, এই মামার সাথে একটা মোটামুটি ভাবে একটা রিলেশন হয়ে যাবে,
দৈহিক সম্পর্ক।
তারপরে সম্পর্ক হয়ে যায়, ওই যে আমার খেলা একটা বিদেশ গেলো, এই খেলার একটা মেয়ে চলে গেছিল 3-4 বছরে, 7-8 বছর স্কুলে যায়, এদের সাথে একটু মোটামুটি একটু ভালো সম্পর্ক।
কত বছর বয়স মেয়েটা?
এখন সেই সময় যে বিদেশ থেকে গেছে 3 বছর, তার কারণে বিদেশে গেছে যে মামা বিদেশ যাওয়ার আগে, আমি যে দিকে যে কাজ কাম করলাম আমার 5 বছর গেছে,
8-9 বছর
ওয়ান ইয়ার গিয়ে তো পরে সময় পরে করার পরে এই পরে কথাবার্তা করি, একটু ভালোই লাগে, আমার খালাতো বোন এখন
গল্প গুজব করেন নাকি?
গল্প গুজব করি পাশাপাশি বাড়িতে, 2 মিনিট লাগে যাইতে যেতে, স্কুলে যায় ভালোই লাগে।
আপনার বয়স তখন কত? 16-17?
আমার বয়স 16-17।
হ্যাঁ,
ভালোই লাগে তো পরে কথাবার্তা করতে গেতে, পরে এলা এটা কিভাবে জানি কিভাবে জানি লাইন হয়ে গেল, আমার তো সম্পর্ক না, কিভাবে জানি এই লাইন হয়ে গেল আমি বুঝতেই পারলাম না, কিভাবে জানি কি হয়ে গেল বুঝতে পারলাম না।
একজন রূপার কারিগর 8 বছরের একটা বাচ্চার ব্যাপারটা বুঝতে পারলেন না?
বুঝতে পারিনি,
সরি ভাই, এতবার জিজ্ঞেস করলাম কারণ আমি বুঝতেছি না আপনি কিভাবে বুঝতে পারেন নাই। তারপরে
সেই জায়গা থেকে আবার বাজার ঠিক করলাম, নতুন একটা দোকান আছে বটতলা বাজার, মেশিন বসে তার তোর দায়িত্ব করতাম, এইবার মেশিন বসে তার তোর মাঝনে মেশিনে ডলে, এই জায়গায় কারিগরে কাজকাম করলাম, এই মাঝনে কাজকাম করলাম, নিউ মার্কেটে কাজ ধরলো, এই মাঝনের 5-7টা কারিগর নিয়ে দিলাম, সেখান থেকে আসলে মাঝনে বোন জামাই এবার কাজ রাখছে, এইটা
আমি
জানতাম না দৈনিক মত খেতু,
এরপরে কিরকম কিছু গন্ধ পাইলাম আমি একদিন, পাওয়ার পরে যাবি নি এলো যাই আমার ঘুরে তো নিত বিকালবেলা নিয়ে প্রতিদিন মদ খাইতো
প্রতি বিকালে আপনার 18 বছর বয়স হয় নাই
তখন মোটামুটি 18 বছর
হয়েছে। তারপরে
সেই জায়গায় প্রতিদিন যে মদ খাইতো আমি যাইতাম ভালো লাগতো,
টাকা কি আপনি দিতেন নাকি সেই দিত?
টাকা লাগবে না, শুধু রিক্সা আমি 30 টাকা দিয়ে দিত।
সেই
যে মদ খাইতো গণিত দেশে আমি তো পরে বুঝছি মানে সে সম্ভব নেই, যাইতাম প্রতিদিন যাইতাম ভালো লাগতো খাইতাম, আর বিকালবেলা টুকটাক কাজ কম করতাম ঘুমায় যেতাম। মদ খাইতে খাইতে একটা অভ্যাস হয়ে গেল, নেশা হয়ে গেল, আগে থেকে তো নেশা ছিল এখন আর পুরোপুরি নেশা হয়ে গেল, এখন মদ না খেলে ভালো লাগে না।
আচ্ছা,
তো সে রিক্সা ভাড়া টেয়া দিই তাই, তো তার কাছ থেকে যে সে যে মদ যে ডিলার করে যে হাত করাই তো যে মদ বানায় তার সাথে যে তারা মদ নিয়ে নেবো তার কাছে তো আমার মদ লাগবে 200 লিটার, এগুলো তো সমস্যা নাকি তুমি মুখ সময় মুখে দেখো আমি মুখ জায়গা থাকবো, তারা তারা ডিলার করাই তো আমরা মাঝখান থেকে ফাও খাইতাম।
সে ছিল দালাল,
সে দালাল বল এক প্রকার দালালই হয়, সে হাত করাই তো আমরা
মানে মাধ্যম আর কি, তার মাধ্যমে বিভিন্ন জায়গায় মদ যাইতো আর কি ডিলারের কাছ থেকে। আচ্ছা,
তারপরে এখন যে নিতে উপস্থিত
মানে আপনি যেই রিক্সায় তার সাথে যাওয়া আসা করতেন ওই রিক্সায় কি সে মাল নিয়ে আসতো?
না, মাল নিয়ে আসতো না, সে খালি যাইতো খালি এইতো মানে যে মাল নিবো তার কই তো যে বিকাল 5টার সময় অমুক বাজারে অমুক জায়গায় আমি থাকবো তুমি আমার কাছে যাইও।
আচ্ছা 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 আচ্ছা,
অমুক সময় গাড়ি নিয়ে যায় ওই সেই জায়গা থাকে, হেরা আমরা মাছ দেখে হেরা রাখি ভাবে জানি কয়ে দেবো না এটা গাড়িতে কয়ে দেয়, আবার এই গাড়িতে শুনি মাঝে মাঝে আমার পাঠাই তো তুই দেখি আমার দিয়ে দিবো, এই গাড়ির ভিতরে যে মাল আছে আমি জানি না মাঝে মদ আছে 30 প্যাকেট
ওই গাড়িতে আপনার পাঠাইতো,
এই গাড়িতে আমার পাঠাইতে ট্রাভেল করতে যাই গিয়ে তার দোকান সামনে মাঝে দিব।
আচ্ছা,
নিজে যে ব্যাগ গ্লাসে দেখতে গেলে
মানে প্রথমে আপনি নিজের অজান্তেই মদের ডেলিভারি করছেন? আচ্ছা, তারপরে
গাড়িতে পারে তো আমরা বলি প্যাকেট পটলা পটলার ভিতরে 6 লিটার থাকে, যেমন 20 প্যাকেট 30 প্যাকেট 6 লিটার করে প্রতি প্যাকেটে থাকে, 20 প্যাকেটের মধ্যে হিসাব করেন এরকম থাকতো, পরে আসেনি ব্যাগ ডালায় পরে না মানে সামনে পূজা হিসেবে ট্রেন দেবো মানে ব্যাগ ডালায় আর না আমরা পিছনে সিটে যে বসি এদিক দেখো বস্তা 4-5টা বস্তা মানে প্যাকেটে প্যাকেট বইরে বইরে বস্তা 5টা প্যাকেট দিয়ে দিয়ে বস্তা বসছে, মানে যে আমি উঠিনি মানে পাড়া দেয় তুলতুল করে আমি কে কি তুই নামছ ড্রাইভারে কয়ে তুই নামছ এদিকে তুই জানিস না আমি আমি জানি না তো আমি বোঝেন না তোর আমি এবার আমার সময় নিয়ে মেতর খুঁজতে হয়েছে এই সময় আমার 18 বছর হয়েছে আর কি, এই মেতর খুঁজিতে হয়েছে আমার আমার ছোট মনে মনে চাপ জুট সাজাইতে হয়েছে কি আমি তো সময় জানি না দেখি নাই, তারপরে সেই দিয়ে দিনে আসনি আমি নামে গেলাম গা, সে আবার আমাদের এই জায়গায় একটা মাঝখানে একটা ইয়ে করতো পুলিশ চেকপোস্ট করতো এই
জায়গায়
চেক করে বেশি পরে দর্শায় মানে হ্যাঁ তো আমার মোটামুটি চিনি আমি খবর একটু খাই গেছি
এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নিব, গাড়িটা ধরার পরে কি হলো আমরা এখনো জানি না, আমরা জানি না মেহের আলী এর পরে কোথায় গেছে, মেহের আলীর পেছনেও পুলিশ চলে আসছে কিনা চেকপোস্টের মাধ্যমে আমরা সবই জানবো, তবে রাত 12টার পর, এখন 12টা প্রায় বেজে গেছে আর তাই বিরতিতে চলে যাচ্ছি, শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, আরো একবার বলে দিই 12টার আগে এই অনুষ্ঠানটিতে অপরাধ প্রচার করা হয় না, অপরাধের উপলব্ধি প্রচার করা হয় যাতে আপনি অপরাধ থেকে দূরে সরে আসেন, একটু একটু করে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে একটা মানুষ কিভাবে মানসিকভাবে বিকৃত হয়ে গেলে তারপরে আস্তে আস্তে তার মধ্যে শারীরিক বিকৃতি ভর করে, শারীরিক বিকৃতি থেকে মানসিক বিকৃতি নয়, মানসিক বিকৃতি থেকে কিন্তু শারীরিক বিকৃতি আমাদের মধ্যে আসে, যাই হোক এরকম বিকৃত ধারার আরো কিছু কথা হয়তো সামনে আসে, যদি শুনতে চান থাকবেন আমার সাথেই, স্টে টিউনড উইথ 89.2 ইটস রেহান রাসুল উইথ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself.
রাত 12টার পর আরো একবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে, এই মুহূর্তে যারা শুনতে শুরু করেছেন যারা মিস করেছেন অনুষ্ঠানের প্রথম অংশটুকু তাদেরকে বলতে চাই আজকে আমাদের সাথে আছে মেহের আলী, আর মেহের আলীর কাছ থেকে আমরা শুনছিলাম ছোটবেলা থেকে তার নানান রকম অপরাধের কথা, একটা একটা করে মানসিক অপরাধ, তারপরে শারীরিক অপরাধ, তারপরে নিজের সাথে নিজের অপরাধ, তারপরে অন্যের সাথে অপরাধ, একের পর এক অপরাধের সাথে তিনি লিপ্ত হচ্ছেন, নিজের অজান্তেই জীবনটাকে এলোমেলো করে ফেলছেন, তার এই এলোমেলো জীবনের কাহিনী আমরা যতটুকু শুনেছি এই পর্যন্ত তার মধ্যে তার ছোটবেলা থেকে এক ধরনের বিড়ি সিগারেটের নেশা থেকে সেই নেশা এখন মদে এসে থেকেছে। শারীরিক সম্পর্ক পুরুষের সাথেও তার হয়েছে এবং সেখান থেকেও সে এখনো সম্পূর্ণ যে সরে আসতে পেরেছে তা নয় ঘটনা পর্যন্ত, জানি না এরপরে কি হয়েছিল। এই মুহূর্তে আমরা দেখছিলাম লাস্ট আমরা যা শুনেছি সেটা হচ্ছে যে সে নিজের অজান্তেই মদ চোরা চালানোর কাজ করত, মদ পাস করে দেওয়ার কাজ করত এবং সেটা করতে গিয়ে কোনো এক কারণে ভাগ্যবশত না দুর্ভাগ্যবশত আমি জানি না সে গাড়ি থেকে নেমে যাওয়ার পরে সেই গাড়িটা ধরা পড়ে পুলিশের চেক পোস্টে, রাইট মেয়ের আলী?
জি।
ওকে, তারপরে কি হলো?
তারপরে পুলিশ বললো যে কই থেকে আসছ, সে বললো কি সে এবার বুদ্ধি করে বলে দিল গ্রামের নাম না বলে ইউনিয়নের নাম বলে সে একবার ডাইরেক্ট থানার নাম বলে দিল। কেরানীগঞ্জ থানা থেকে সাভার থানা ধরা পড়েছে, কেরানীগঞ্জ থানা থেকে আনছে। তারপরে আমার যে জায়গা নাম আইছে এই জায়গায় সাভার থানা ভিতরে ভালো একটা নামি দামি জায়গা।
আচ্ছা,
পরে আমার খোঁজটা নিল না
খুব
সম্মান করে খুব আপ্যায়ন করে। তারপরে দেখলাম যে যারা যারা নিতে ভয় পায় এখন যদি আর আইব না আমার বোকা দিল যদি আসতে কালকে আসবো না কালকে আর মনে যাচ্ছে না ওই ব্যাগটা তুই নিয়ে দিস ওকে ব্যাগে আমি তো নিয়ে দিন কেমনি সন্ধ্যা হোক আমি মাথায় ঘিরে নিয়ে অমুক জায়গায় দিয়ে গাড়ি তুলে দিন।
আচ্ছা
ঠিক আছে সন্ধ্যা, আমি তো জানতাম না যে এই জিনিস রাত্রে ভয় বেশি।
আচ্ছা
আমি তো 18 বছর বয়স খাইতে খাইতে অনেক দুই তিনবার আমি পাসার করছি,
পাসার করার ব্যাপারটা আপনি তখন এক্সপার্ট না?
না আমি তো জানি না, হয়ে খেলা হইতেছে যে খাওয়া বন্ধ যাবো খাই না আইলে কিনে দেখে হ্যাম করে খাওয়ায় এরপরে টেদে আমরা জানি।
আচ্ছা
আমরা জানি না হেঁটে দিয়ে দেয় লেগে আমরা দেয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
আমি নিয়েও দিছি একবার নিয়ে দেওয়ার পরে মদ খাওয়া খাইতে খাইতে মানে আরেকজন এটা আরেকটা দোকানে আলাদা একটু দূরে গেল পরে আরেক বোন জামাইছে সোনার কাজ করে দেখ সেই জায়গায় সোনার কাজ একদম কমে গেছে এই জায়গায়।
এখন আপনি যেই দোকানে কাজ করেন সেই মহাজনের আরেক বোন জামাই
এখন মানে আগে এখন অন্য মহাজনের কাজ করি, মহাজন ভালো হয় মহাজন ভালো ছিল আরেক বোন জামাইছে এটা তো খারাপ জানি খায় খেয়ে গিয়ে বউফিটে।
আচ্ছা আচ্ছা
খেয়ে গেছে বউফিটে তো টুর লাভ লাগা তুলি বউফিটে তো আরাম গুলো গাই তো আমার অমুক নেতা অমুক আছে অমুক আছে বাড়িতে গিয়েছিলাম একদিন বাড়িতে গিয়ে চাই ভাঙা একটা টিনের ঘর আমি অবস্থা খারাপ আমি একটু বেশি খারাপ
কিন্তু সে বইলা বেড়াচ্ছে অন্য কথা আর খাইতেছে আর বাসায় গিয়ে পিটাইতেছে বউ। তারপরে
তারপরে শিখলাম জোড়া মাঝে তারপরে আস্তে আস্তে শিখেতে শিখেতে দশটা লেগে দিয়ে উল্টান শীতকালা শিখেলো শীতকালা শীতকালা শিখেলো এখন কাজ করি সেই করতেছি এখন মোটামুটি খেলাটা শিখলাম
আচ্ছা
2008 সালে।
আচ্ছা
2008 টাকা মোবাইল কিনছিলাম রাত বেটে গাছ খেলতাম।
টাকা দিবো
আচ্ছা
ঠিক আছে, 1,000,000 দিবো, কাজ করতেছি।
কত দিবেন?
10,000 টাকা। হ্যাঁ, আমি 10,000 টাকাই দিবো।
আচ্ছা আচ্ছা, এটাই হাইয়েস্ট
টাকা দিবো, মানে প্রথম 10,000 টাকা।
আচ্ছা আচ্ছা,
মোবাইল ঢুকে নিয়ে কল কল ঢুকছিল মোবাইলে, অন্য মোবাইল থেকে দিন বেগাইছে। বাজারে গেলাম, পরের দিনকে মাহাজুরের সাথে ব্যাগ করার পরে দেখলাম যে গাজীপুরের একটা নাম্বার, মেয়ের সাথে কথা দিলাম।
মানে আপনি কার নাম্বারে ফোন দিতে চাই?
নাম্বার ফোন দিতে চাই
২০০৮ সালে বৈশাখ মাসে
পয়লা বৈশাখে বাড়িতে গেলাম। একবারে বাড়িতে যাওয়ার আগে যে দোকান গেছে না, দোকানে গেছিলাম বাড়িতে যাওয়ার আগে। দোকানে যাওয়ার সময় টমেটো গাছ পরে একটা রাস্তার মধ্যে, টমেটো গাছের মধ্যে টমেটো গেছে সিরা পাকা টমেটো বৈশাখ মাসে টমেটো পাই গেছে। এরা যে সাইটটা বোন ঠিকানা দিচ্ছে এইভাবে এইভাবে, মানে আমার দেখে মনে হয়েছে যে বোনের মধ্যে দোকানে ভাত লেগেছে। সে সময় দুপুর বেলা আমরা সকাল 9টা দিকে দোকান ছি, সময় 2-4 বাজে। দোকানের ঠিকানা দিকে নিয়ে হ্যাঁ দোকান থেকে সদাপাতি কিনে খেলাম। আর শিউন আর কি মোটামুটি একটা লাগতেছে যে বাজারে যে বেশি বড় দোকান দেখো, যে দোকানে বসে খাইছি এই দোকানটাই সবচেয়ে বড়।
আচ্ছা,
এই মেয়ে দুইটা দোকান করলো, মেয়ের মা বাবাই গেছে চলে বাস নিয়ে, সেখান থেকে ঘুরে ফিরে মেয়ে বাড়ির উপর দিয়ে আবার আসে। মেয়ের মার এবার ফোন দিই, মেয়ের মায়ের তো বললাম মেয়ের মার মোবাইল, ফোন দিতে পারে মেয়ের মায়ের দশটা এমকে এরকম এরকম এমনি এমনি কথাবার্তা আগে কইছিলাম কিছু, কয় তুমি তো আমাকে বাইকাইছিলে, হ্যাঁ বেড়ায় যাও। আচ্ছা, কইছি যে না এখন না, পরে আবার আমি শিকারে গেলাম, আবার তো না করছি, পরে তুমি আমি দেখছি আমি শিকারে গেলাম। ওই যে 10,000 টাকা ফরম করছি টাকাটা আইসা, তারপরে বাজার সদাই গিয়ে গাড়ি ভাড়া নিয়ে 3,000 টাকা খরচ করে একবারে গেছি। পাইছি গাড়ি যাওয়ার পরে,
মানে আপনি যা না তাই সেই রূপে গেছেন টাকা ধার করে।
হ্যাঁ
আচ্ছা,
যাওয়ার পরে সেই সময় একটু বুঝতে শিখছি এরকম এরকম প্রেম করবো এনতেন। পরে লাগে বাড়িতে গেলাম, তারপরে মেয়ের হিন্দু দেখি নাই, যে সাথে কথা কইছি বা কথা কই সেদিন দেখলাম না স্কুলে গেছে।
আচ্ছা,
বেড়াটা আইসা বললাম
স্কুলে পড়ে মেয়েটা,
এই সময় 7-এ পড়তো।
আচ্ছা,
ওই যে পাশাপাশি আরেকটা মেয়ের সাথে কথা হইতে আমার পুবত বোন, পুবত বোনের আবার খালাতো বোনের রক্তে রক্ত লাগবে বি পজিটিভ ক্যান্সার ব্লাড ক্যান্সার ছিল। এই এটা পরে আসতেছি, এটা পরের কথা, মানে এই সম্পর্কে এখান থেকে শেষ। তারপরে 2009 সাল
ওই মেয়ের সাথে আপনার দেখাই হয়নি কোনোদিন?
দেখা হয়েছে পরে, এটা পরের ঘটনা। 2009 সাল আসলো, তখন ওই যে আমার খালা যে বিদেশ থেকে ঘুরে থাকে, খালা বিদেশ থেকে আমার 19-এ পা দিল, তখন মেয়ের বিয়ে দিব ড্রাইভার লাগতেছে, মানে জেনে যায় মানে মেয়ে ছোট চলবো না এরকম কইতে কইতে কথাবার্তা কইতে আমার গোলাপের দাম খালা আসনি গোলাপের দাম আমার কইলো
আপনার সাথে বিয়ে দিতে
চাই, বিয়ে দিতে চাই বিদেশ বিদেশ নিয়ে দেবো এরকম এরকম। এই যে আমি যে নিশা মানে করে জুয়াতে টুকটুক গেছি মদ রেখেছে যে দৈনিক, এই খবরটা আমার বাড়িতে জানে না, কেউ জানে না। অঘটন এই পর্যন্ত অঘটন ঘটে নাই এই বলে জানে না। তারপরে 2009-তে এই যে বিয়ে সাদী ব্যাপারে কথাবার্তা বললে আমি আর লজ্জায় বাইর দিই না।
আচ্ছা, শারীরিক সম্পর্কে গেছেন, সেটার সময় আপনার লজ্জা লাগে নাই, এখন যখন বিয়ের কথা আসতেছে সামাজিক একটা ব্যাপার তখন আপনার লজ্জা লাগতেছে? আচ্ছা বলেন, তারপরে
এখন একটু বুঝলি লজ্জা লাগতেছে, তখন লজ্জা লাগতেছে বাড়ি না দুলাবার দিয়ে মেয়ে যাবে কইলো বিয়ে আসে খালি কবুল করে তুই আয় করিস সমস্যা নাকি একবার থাকবো বড় লেনি
যৌতুক
বলে অনেক গর্জন নাই আমি দিতেছি, মানে কইলো যে আমি 30,000 কে দেয় একটা গড় দিস আর একটা কিছু একটা অনেক মায় বলে দিয়ে এটা তো গড় হইবো এটা তো সাফ হইবো না, তো এই পরে টাকা বাড়াই 35,000 টাকা দিল।
আচ্ছা
আপনার
ওই খালার এত ইন্টারেস্ট ছিল কেন আপনার সাথে বিয়ে দেওয়ার?
আমরা ওই যে শাস্তা ছিলাম ভালো ছিল, আবার খালা যে শ্বশুর ছিল শ্বশুর খালার বইতো যে মনে মনে আমার একটা নাতি আছে নাতি লোক বিয়ে দিবি তো বারবার বইতো আব্বারে যে সময় তুমি এই সময় দেখা হইলে শিকারা নাই ছাড়তো ঘর নতুন ঘর দিল একটা, এরপরে কি করলো ঘর যুদ্ধ হইলো নানি জানছে বুঝছে বউ বেতরা হার লিগে অনুষ্ঠান না করলে বউ না আনলে বলে ভাগ্য বলে কিরকম জানি হয়।
আচ্ছা আচ্ছা
বউ আনলো নানি রে দিল নানি থাকলো বাসর করে তারপরে বেড়া করে নিল গেলাম মায়ের মার লোক মানে ডাল ঠিকই আছে এই সময় আমি গেছিলাম আমি কিন্তু একসাথে থাকতাম না মেয়ে মেয়ের মার সাথে থেকে আর আমরা বন্ধু বান্ধব গেলাম আরে উল্লা মামার বিয়ে করার বলে একটা ঘর দিছিল মানে আধা পাকা ঘর আর কি রইলাম পানিও শুকা নাই
তারপরছিলাম
তো বেশ একটা বুঝি নেই।
আচ্ছা আচ্ছা
সকালবেলা তোর দেখে খেতা ভিজে ভিজে
রয়েছে
শরীরে তাপে নিশ্চয় ঘাম বসছে।
আচ্ছা তারপরে
বিয়ের সাথে দিল ওই যে রং নাম্বার যে কথাবার্তা বলতাম সেটা এমনি কথাবার্তা চলতেছে
তারপরে
এখন দোকানপাট বাড়তেছে এরপরে ডর টান করতেছে আরকি
কি করতেছে
ডর মানে 10 জন মিলে সপ্তাহে 500,000 টাকা দিলে 5,000 টাকা হয় একটা টান দেবো যাই হয় 10,000 টাকা একসাথে
এই খেলা শুরু করলেন
এই খেলা খেলা নাই মানে টাকাটা একসাথে দশ জনের টাকাটা দেখ একজন পাইবো পরে বাবার দেবো দেখ পাইবো মানে পাইবো ডরতে টাকা জমাইবো আর কি এই টাকাটা আসেনি প্রথম টান আসেনি প্রথম টানে পাইলাম তারপরে একটা লোভ লাগলো এটা খরচ করলাম আবার ঠিক আছে কাজ করতেছি তার মধ্যে আবার চুডু ভাই আসেনি আমার একটু কাজের উপযুক্ত হয়ে গেল আমরা ভাই ভাই বোন সবাই 7 বছর বড়
আচ্ছা
একটু উপযুক্ত হয়ে গেল আমার সাথে কাজে দিলাম আমি কাম করতেছি একটু কাজ বেশি গেছে একটু যে এদিকে যাই মানে একটু ডরে একটু কম যাই এরা সন্ধ্যাবেলা বাইক ফেরা দেয় রাত্রে বই।
আচ্ছা আচ্ছা
আগে তো দিনে খেলতাম মানে রাত্রে খেলি।
আচ্ছা আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিবো, এই বিরতির পরে আবারও আসবো আমরা মেহের আলীকে নিয়ে, দেখা যাক মেহের আলীর জীবনে আর কত রকম কোন ঘটনা আছে। একটা জিনিস আমি এখনো বুঝতে পারছি না যে মেহের আলীর ব্যাপারে তার খালা কোন রকম কোন খোঁজ না নিয়ে কেন তার মেয়েকে তুলে দিলেন, আর আরেকটা ব্যাপার বুঝতে পারছি না মেহের আলী কেন তার একটা বিয়ে হয়ে যাওয়ার পরেও গাজীপুরের সেই মেয়েটার সাথে সম্পর্কটা মোটামুটি ভাবে রেখে চলেছে, এই সবকিছু আমরা জানবো তবে বিরতির পর। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে তাহলে আমাদেরকে ফোন করুন, ফোন করার নম্বর টি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন, আপনার ফোন নাম্বার এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। শুনছেন এবিসি রেডিও এফএম 99.2, চলছে রয়্যাল টাইগার ব্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatya Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shatya Bolibo. Recharge yourself. Welcome back one more time. শুনছেন ABC Radio FM 99.2 আর চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট চা বলিব সত্য বলিব। এই অনুষ্ঠানে আমাদের সাথে আজকে আছে মেহরানি। আর বারবারের মতো আমি আরো একবার বলে নিতে চাই, মেহরানি তার অপরাধ প্রচার করছে না, করছে তার অপরাধের পরিণতির উপলব্ধি, যা শুনে আপনি হয়তো অপরাধ থেকে বের হয়ে আসবেন। মেহরানি তারপরে কি হলো?
এমনি বললেন যে খোঁজ খবর না নিয়ে, খোঁজ খবর নিব, খালাই তো সব বিদেশি থাকে, মানুষ আবার একটু বড় সবাই যে শাশুড়ি বিদেশ থাকে, বিপদ হলে দিবই, ঠিক আছে, বিপদ হলে দিবই। তারপরে এক বছর যাওয়ার পরে শাশুড়ি একটু জায়গা কিনে, জমি কিনে আর কি, মানে নানিগো বাড়ি থেকে, নানিগো বাড়িতেই জমি কিনে, যে জমি তো পাঁচজন ওয়ারিশ থাকলে এক ক্ষেত্রে পাঁচজনই ফেলবো, সেই সময় আর কি বাকি নতুন মানে নানিগো বাড়ি থেকে ছুটে যাবো, নানিগো বোনেরা পাইবো, বোনেরা পাওয়ার পরে দুইজনের ওয়ারিশ কিনি, অংশ কিনি, যতটুকু পায় ততটুকু কিনে, কেনার পরে শাশুড়ি নামে কিনে অর্ধেকটা, নানা নামে কিনে অর্ধেকটা, সম্পূর্ণ টাকা কিন্তু শাশুড়ি দেয়। সেই সময় কিন্তু বিয়ে করছি, বিয়ে করার পরে তার জমি কেনার পরে কিছুদিন পরে আমার শ্বশুর মারা যায়, শ্বশুর নেশা করতো, মারা যায় বলতে এই বাড়িতে ছিল সময় মাদার মামা ছোট মামা মিলা মাইরা মিলা খেতা দেয়, মানে যে টাকা পয়সা দিয়ে বেঁচতে
নিজের বাপকে বিদেশে থাকে, সেই খালার জামাইকে,
সেই খালার জামাইকে আমার মামা পাঠাইছে, যাওয়ার সময় কালু অমত করছিল, অমত করার কারণে কিছুদিন খোঁজ খবর নেয় নাই, মানে দুই চার বছর খোঁজ খবর নেই, মেয়ের মাঝে মধ্যে একটা হইতো টাকা পয়সা যায় কিছু খাওয়ান দাওয়ান নিয়ে কিছু টাকা পয়সা দিয়ে দিত, দেখাশোনা করার লেগে সেই সঙ্গে কি ভালো করতে গারা গেছে, আলু যাইতো নাকি, এই যে আলু আসতে নিশা মানে ঢুকে নেশা করে মারা গেছে, তারপর খালার যে খোঁজ খবর নিতে পারে নাকি, বিয়ে শাদী হইলো, এক বছর গেল, জায়গা জোগাড় কিনলো, কিনের পরে আবার ছুটি চাইবো, আবার পরে মানে ওই যে বিয়ে করছি আমাদের এক বছর কিন্তু কোনো সংসার নাই, তার এক বছর পরে আমরা সংসার করি, সংসার করার পরে প্রেগনেন্ট, আমার এদিকে এমনি কিস্তি চলতেছে, ঋণ ঋণ বাড়তেছে, টাকা পয়সা আনতে তাই নিয়ে কিস্তি চালাইছি, আবার কিস্তি উড়ে দিয়েছি, প্রেগনেন্ট মানে বাচ্চা সময় এসে মানে শাশুড়ি বিদেশ থেকে আইছে, তার পরে এখন আমাদের বাড়িতে রাখছি, রাত্রির সময় তোমার একটা হাসপাতালে প্রচলিত ছিল না, এখন যে অ্যাভেলেবেল ছিল তো রাত্রে ব্যথা হচ্ছে, আমাদের স্থানীয় ডাক্তার নিয়ে একটু স্যালাইন লাগাইছে, মোটামুটি ভাবে একটা দায়িত্ব যে চিকিৎসা সেই চিকিৎসা করতেছে, সকালে একটা একটু দেখতে হয়, আগে মেডিকেল চেক আপ টেকআপ করানো হয়, রোগী বলতে গিয়ে আলট্রাসাউন্ড করানো হয়েছিল একবার, কিছু কোনো সমস্যা নাই, ডেট দিয়েছিল সেই ডেট অনুযায়ী ব্যথা হচ্ছিল আর কি, এরপরে সকালবেলা ভোরবেলা না গিয়ে স্যালাইন মানে সিঁড়ে মেয়ে ফেলাইছি, মানে শাশুড়ি দেখে মেডিকেল আছে আমার যেটা মেরে লাগেনি, মানে খোঁজ খবর তেমন তেমন একটা লয় না, আপনি খোঁজ খবর না, দেখ মেডিকেল নিলাম, মেডিকেল নেওয়ার পরে মেডিকেল বলছিল যে কিছু টাকা পয়সা করাচ্ছিলাম, করানোর পরে সময় বাজার 2009-10 মনে হয় টাকা লাগবো মোটামুটি 35,000 টাকা মতো লাগছে সব মিলে লাগবো, সেই সময় রূপা ছিল 520 টাকা করে, রূপার দামটা বাড়ছে মানে সময় 520 টাকা করে রূপা ছিল, এই 50 করে রূপার সময় আমার রূপা একটু এমনি টার্মিনেশন চলতেছি তার কাজকাম করেছে, মানে এই সময় দেখে একটু জমাইছি, মানে নিশা মানে করছি কম, টাকা পয়সা খরচ করছি কম, ইয়া করছি আর কি, মানে 55,000 rupees 25,000 টাইম নেয়।
এটা কি উদ্দেশ্যে জমাইছিলেন?
এটা যে এমনি লাগবো যে মায়ের দুই তো নুন সবাই কইতো যে নুন টাকা পয়সা লাগবো জোগাড়াই জোগাড়াই।
ওই যে আপনার বউ যখন
55,000 জমাইছি মোটামুটি 18-20 দিন কাজ করছি, 55,000 আমার জমছে।
আচ্ছা, তারপরে
নিজেও কিস্তি কিস্তি সব দিয়েও 55,000 জমাইছি, 55,000 আসলাম 26,000 টাকা মতো বেশি।
আচ্ছা,
দেখলাম বেশি দিলাম, এরপর আল্লাহ যে মায়ের বাদ দিয়ে দিচ্ছে নিয়ে দিয়ে মেয়েটা উইল এরপর মানে পলাইতে পারতাম, এরপর কেউ আসে নাই, মানে কেউ আসে নাই, শাশুড়ি
কেউ তো বিয়েটা ওইভাবে মানি নেই,
মেয়ে মানে দেখার কেউ আসে নাই, শাশুড়ি ব্যাপারে একটু করে মেয়ে ভুলাইছে জায়গা দেখে ছিল এক বছর আগে, যাওয়ার এক বছর পরে 2 বছর থাকিয়েছে এই গরুন দেড়, তাই 18 দিন বছর তো আসে নাই। যাওয়ার পরে কি করলো, মানে শ্বশুর বাড়িতে কিন্তু রাখে, কিন্তু আমাদের বাড়িতে রইলো, তাও তো আমরা দেখেছি মানে বোনের মাইয়া বোন জি বোন পুত এমনি এমনি এইভাবে গেল। যাওয়ার পরে বলা টাইলো এমনি গেল এক মাস, এরপর লাইজে নিশা আবার গেলাম এই যে গাজীপুরে যে গেছিল যে
গাজীপুরের যে মেয়েটা তার বান্ধবী যখন ঢাকায় আসলো তখন আপনাকে দিল ফোন,
তারপরে যে ঢাকা আইসি এরকম বিপদে ডিপ্রাপ্ত লাগবো আসেন, আমি গেলাম, যাওয়ার পরে রক্ত দিছি,
কিন্তু ওইটা বুঝেই তো আপনি আরো বলবেন যে আমি তো বিয়ে করে ফেলেছি, ওটা কারণ আপনারও তো ওদিক দরকার।
আমাদের বন্ধু আছে একজন, বন্ধু এবার এদিকে থাকে ফ্ল্যাট বাসা থাকে, বললাম যে এরকম এরকম আছে কিনা রুম টুম কোনো, খালি এরকম এরকম তোমার একজন মেহমান নেবো, কষ্ট পেয়ে ভালোই তুইব, আমরা দেখতে পারলাম একটু।
আচ্ছা, ভালোই তো হবে না?
আচ্ছা, আনলাম, আনার পরে বললাম যে এরকম এরকম বন্ধু বাসা, এটা তো করলে তো খারাপ দেখা যায়, এটা করা ঠিক হবে না,
কোথায় করলে ভালো দেখা যায় ঠিক লাগে,
মানে কোথায় করলে কি এরকম এরকম খারাপ দেখা যায়, মানে আমি করতে চাইছি আর কি, আমার মনটা একটু কিরকম লাগলো যে আমার যে বিয়ে হয়েছে ঠিক না,
ভাই যেটা ভুল সেটা সর্বস্থানেই ভুল।
তারপরে মোটামুটি ভাবে এমনি
শারীরিক সম্পর্ক হয়ে গেল,
শারীরিক সম্পর্ক হয়নি, পরে দিলাম, পরে হাসপাতাল যাই, পরে বন্ধু একান্ত আছে, আপনি কি করলেন এত কষ্ট করে আমি আইলাম, আমি তো না আমি ভালো লাগে না।
আপনার চিন্তা
কি বন্ধুরা বলছি বন্ধুদের কাছে কইয়া দেয় যে এরকম এরকম তো বেজাল, এটাই বিষয় মনে থাকবে।
আচ্ছা আচ্ছা, তখন আপনি ওই বোধ থেকে চিন্তা করেন, তখন আপনি চিন্তা করছেন ধরা না খাই এই জন্য।
তারপরে বলার কান্নাকাটি পরদিন বাড়িতে চলে গেল। তারপরে
তবুও আপনি মেয়েটিকে বললেন না যে আপনি বিবাহিত, আপনার সন্তান আছে
না?
আচ্ছা, তারপরে আপনার অপরাধটা কোথায় এটা বুঝতে পারতেছেন তো? অপরাধটা কিন্তু এখানে যে আপনি ভুলভাবে তার সামনে যাচ্ছেন,
আমি একবার বলতাম না বিয়ে এসে দিয়েছে,
তাহলে কিন্তু সে আর এই ব্যাপারটাতে আসতো না, ঠিক না?
ঠিক,
হ্যাঁ বলেন।
তারপরে বলিনি কে বিয়ের কথা বলিনি কে, তারপরে আইলাম এই জায়গা, পরে যে আস্তে আস্তে আবার সাথে গেলাম, তারপরে বরালা আমাদের বাড়ি থেকে যে জায়গায় কাজ করি জায়গা থেকে আইতে যেতে 10 মিনিট লাগে, যে জায়গায় আমরা খেলি জাংলার তলে বিশাল বড় বড় চোখ, চোখের মধ্যে আমরা কি করি আমাদের এই জায়গা থেকে গাড়ি ভাড়া নিয়ে 150 টাকা দাম, গাড়ি ভাড়া দিয়ে আরেক জায়গায় বাজারে যাই, আরেক বাজারে গিয়ে পাড়ি কিনি, চাষের ফিডি কিনি, তারপরে মরতব নেওয়ার লাগে মানুষ আছে, মরতব নিয়ে যায়, মুরগি মুরগি নিয়ে যায়, নিয়ে যায় জায়গা থেকে আবার 70 টাকা টমটম ভাড়া নিই, সেই জায়গা থেকে চকের মাঝখানে নামি, নামে পরে আবার চোখ আইতে যায় চোখের মধ্যে পাড়ি বিছে বয়ে
ওখানে একসাথে মানে মদ জুয়া সব চলে,
সব চলে।
আচ্ছা, এবং এটা কিন্তু তখন আপনার ওয়াইফ মনে হয় জানেনা?
না, বাড়িতে তখন
কেউ জানেনা। আচ্ছা, আপনি মানে মদ খাচ্ছেন, মদ খেলে তো গন্ধ থাকে বা রাতে আসতে দেরি হয়, আপনার ওয়াইফ আপনারা জিজ্ঞেস করতো না আপনার বউ?
জিজ্ঞেস করতো সন্দেহ করতো বুঝতে না। তারপরে
আপনি কি বলে লুকাইতেন আমি এটা একটু জানতে চাই, কারণ আমি চাই যে এরকম হাজার হাজার মেয়ে যারা এখন শুনছে তাদেরকে যেন কেউ ধোকা দিতে না পারে। আপনি ধোকা দেওয়ার জন্য কোন কথাটা বলতেন ওটা বলেন।
আমি ধোকা দেওয়ার জন্য আমি সবসময় তো গন্ধ পাইতো না, সবসময় মতটা হওয়া যেত না, ঠিক আছে, কিন্তু মত খাওয়া হইতো প্রায় সেই সময়। এখানে যে সময় তাস খেলতাম জোর খেলতাম সেই সময় মত পাওয়া যেত রেগুলার সপ্তাহে দুই চারবার খাওয়া হইতো।
আচ্ছা,
খাইতে খাইতে ওই যে মানুষের দিকে খেতে খেতাম দিই মত খাই মত টান দিই, এবার খেলতে খেলতে খাইতে খাইতে নানান প্রকার জিনিস তো খাওয়া হয়। কোথা থেকে টাকা উঠে
যায় বউয়ের কাছ থেকে লুকাইতেন কেমনে?
লুকাইতে বলতেছি পরে নানা কিছু খাওয়া হয়, কইছি যে বেশি কিছু খাইছো গ্যাস টেস হয়েছে মনে হয় গন্ধ হয়েছে। আর মাঝে মাঝে কইতাম যে বন্ধু বন্ধু করে আনছে আমার ডাইকা নিয়ে গেছে একটু খাই খেয়েছি এর লেগে একটু গন্ধ হয়েছে।
আচ্ছা,
একটু একটু খাইছি, একটু গেলে তো বাইর দিয়ে মাতলামি করি নিকে করি নিকে।
আচ্ছা, এই কারণে আপনার বউ তো এখন একটা অবজেকশন দিত না?
না।
আচ্ছা,
তারপরে আস্তে আস্তে খেলা তো ভাত ধুমছে লেগে গেল। এই যে আমার এন্ট্রি টাকা নিলাম সব জায়গা থেকে টাকা আনতে আমি টাকা আনার লাইন বেঞ্চে।
আর কতগুলো হচ্ছে কিস্তিতে? আচ্ছা, তাহলে আপনার সুদে আসলে আপনার মোটামুটি দুই লক্ষ টাকা এখন আপনি ঋণ করে বসে আছেন, যা কিছুই আপনার কাছে ফেরত দেওয়ার মতন অবস্থা নাই। শুধু আপনি কাজ করতেছেন,
কাজ করে দিতে কাজ করতেছি, কাজে তো হইতেছে না,
কিন্তু খেলা বন্ধ করতেছেন না?
খেলা বন্ধ করতেছিলাম।
আচ্ছা, তারপরে তারপরে তারপরে
তারপরে খেললাম, খেলার পরে এখান থেকে খেলাধুলা পুলিশ একদিন মনে হয় যে ডিবির পুলিশ এসলো এসে হ্যাঁ বাগুন গাছ উঠে যাচ্ছে, আমরা লাউর জাঙ্গার তলে বসে খেলতেছি, পুলিশ এসে বাগুন গাছ উঠে যাচ্ছে। আমার তো বড় বড় আমার বাপের সময় নেবো একশো আমি খেলাধুলা করছি চাষ খেলছি, সেই সময় খেলাধুলা গেলে সময় এগুলো মনে থাকে। এখন কিন্তু যে কাজ করি আমি সে সময় কাজ করতাম সময় নিতে মাথা নিচের দিকে দিত মদ খাই, আমার একটু বড় বয়সে মারাও গেছে বন্ধু মদ খেয়ে মারা গেছে।
মদ খেয়ে মারা গেছে বলতে
মদ খাইতে খেতে কিডনি লিভার নষ্ট হয়ে গেছে। বেগুন যে গাছপাল আছে ডিবির পুলিশ রয়েছে আসনি খোঁজ খবর পাইছি, আমরা প্রতিদিন যাই গেলে খোঁজ খবর তো পাইবই। এই জায়গায় একটা মজা কেই নেছে যে গাছ কাটতে হইতো না হেরো ডাইকে আমরা টাকা দিতাম যে তেগুলো গেছে।
আচ্ছা 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 আচ্ছা,
মনে করেন যে লাউ পারতাই তো লাউ যে জাংলা সেই লাউ পারতাই তো এর কাছে আমরা টাকা দিতাম তখন তো বুঝা গেছে পুলিশ মানে যে একজন আছে নি আমরা তো নদীর দিকে চালিয়ে দিয়েছি মানে হ্যাঁ পানির দিকে আসবো না, একজন আছে নি ফাঁকা হয়ে ওই বেগুন খেটের দিকে চালিয়ে দিচ্ছে, বেগুন গাছ ডিবির পুলিশ পুলিশের নাম্বার দিয়ে দিল আপনারা খেললে বেশি দেওয়া লাগবে না, পাঁচশো টাকা দিয়ে টেডি দিবেন আমরা আইতাম না, আপনি নজরে কোনো গেঞ্জাম বলে আমরা সারাই দিন
পাঁচশো টাকা করে,
পাঁচশো টাকা দিয়ে ফোন দিয়ে দিলি দিব।
আচ্ছা,
পাঁচশো টাকা বা বড় খালি 1000 টাকা দিয়ে ফোন দিয়ে দিলি বলছে আপনি জানে খেলেন এলাকাতে আমরা যাইতাম না বা আপনারা কোনো সমস্যা আমার ফোন দিন আমরা ছাড়াই দেন,
উল্টা আরো ছাড়াই দেওয়ার গ্যারান্টি দিচ্ছে। মানে মানে কি বলবো যে অপরাধ আসলে করতে না দিলে খুব একটা করা যায় না, যারা করতে দেয় তারা আপনার চেয়ে অনেক বেশি অপরাধী হয়। আমাদের এখন একটা বিরতি নেবার সময় চলে এসেছে, আরো 15 মিনিট চলে গেছে আমাদের একসাথে আপনাদের সাথে কথা বলতে বলতে, আপনাদেরকে অপরাধ জানাতে জানাতে, অপরাধের উপলব্ধি জানাতে জানাতে। শেষ পর্যন্ত দেখলাম যে প্রত্যেকটা মানুষেরই আসলে একটা রেট আছে, আমরা তো শুধু পতিতাদের রেট ধরি, পতিতালয়ের পতিতাদেরকে আমরা রেট ধরে বলি যে ও 150 টাকা, ও 300 টাকা, ও 400 টাকা, ও 1000 টাকা। আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পতিতা থাকে যে নিজের মতন সেই পতিতাটাকে চালায়, ভাড়া দেয়। একজন জমি যার জমিতে সে লাউ আছে, যেই জমিতে সে দশা আছে যে এই জমি থেকে সে রিজিক পায়, সেই জমিতে বসে কয়েকজন মদ খাবে, খেলবে, মজা করবে, সেটাও একজন ভাড়া দিয়ে দিল। অর্থাৎ সে কিন্তু নিজেকে বেচে দিল তাদের কাছে, নিজেকে ভাড়া খাটালো। এরপরে সেখানে প্রশাসন আসলো, প্রশাসনের কিছু মানুষ, তারাও নিজেদেরকে সেই পতিতার মতনই ভাড়া দিল এবং ভাড়া অনুযায়ী নিজেরা ভাড়া খাটলো এবং তাদের কাছ থেকে ভাড়া নিয়ে ছেড়ে দিল। আর এভাবে অপরাধ করতে দিলে যারা অপরাধ প্রবণতা শরীরে নিয়ে রাখে, যারা অপরাধ প্রবণতা মাথায় নিয়ে রাখে, তারা অপরাধ থেকে দূরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, বরং সুবিধা পেয়ে অপরাধের প্রতি আসক্তি আরো বাড়বে। আচ্ছা যাই হোক, বিরতির পরে আবারও ফিরে আসছি, শুনতে থাকুন রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। ফেরত আসছি ছোট্ট একটা বিরতির পরেই।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself.
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের এই পর্বের শেষ ভাগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অবশ্যই এই শেষ ভাগের একটা অংশে থাকবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের অসম্ভব সুন্দর কিছু অবজারভেশন এন্ড এক্সপ্লেনেশন অ্যাবাউট দি ক্রিমিনাল মাইন্ডস অফ দিস কান্ট্রি অর দিস ওয়ার্ল্ড, যেটাই বলি না কেন। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে যে অপরাধ প্রবণ মানসিকতা থাকে সেটা নিয়ে কিছু অবশ্যই আমাদেরকে বলবেন ডক্টর তাজুল ইসলাম। তার অসাধারণ অভিব্যক্তি উনি এখানে প্রকাশ করবেন। বাট তার আগে আমরা অনুষ্ঠানের শেষ ভাগে যেহেতু চলে আসছি, খুব তাড়াতাড়ি করে আমরা এখন শুনে নেব আলটিমেটলি একটা অপরাধের পরিণতি কোন পর্যন্ত যায়, কিভাবে হয়, আসলেই কি অপরাধ লুকিয়ে রাখা যায়। আমরা যতক্ষণ পর্যন্ত অপরাধ লুকিয়ে রাখি ততক্ষণ পর্যন্ত অপরাধ আমাদের কাছে খুব একটা অপরাধ মনে হয় না, তখন সেটাকে আনন্দ মনে হয়। কিন্তু যখনই সেটা জনসম্মুখে আসে তখন সেটা কি হয় সেটাই আমরা জানবো এখন মেহের আলীর কাছ থেকে। মেহের আলী, আপনাকে জুয়া খেলা অবস্থায় মদ খাওয়া অবস্থায় পুলিশ ধরে নিয়ে গেল, ঠিক?
সেই সময় টিভিতে ধরছিল,
তারপরে কি হলো?
তারপরে ছুটে মুড়ে রাখলাম, এখন দেখ সবার ভিতরে আতঙ্ক হয়ে গেল, এখন খেলা যাবো না, এখন জানিয়ে গেছে।
কে জানিয়ে গেছে? পুরো এলাকা জানিয়ে গেছে,
পুরো এলাকা জানিয়ে গেছে,
এবং আপনার বাবা মাও জানছে, আপনার মহাজনরাও জানছে, যাদের কাছ থেকে টাকা ধার করছিলেন তারাও জানছে,
তারাও জানছে,
যেই ওয়াইফের কাছ থেকে লুকাইছিলেন তারাও জানছে। একবারে সবাই আপনার সবগুলো গোমর ভাস মোটামুটি হয়ে গেছে এলাকার সামনে। আপনি যেই ভদ্র বেশে মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন সেই ভদ্র রূপটা হঠাৎ করেই খসে পড়েছে। এরপরে আপনার অবস্থাটা কি হলো? সব জায়গা থেকে বিতাড়িত হলেন?
তারপরে আস্তে আস্তে সব জায়গা থেকে কাটায় নিলাম, ঠিক আছে, বাড়িতে জানিয়ে গেল, বাড়ি থেকে পুরা চাপ দিছে যে এই গাছ করছে জানা করছে।
তারপর
পুলিশের ধরার পরে তারপরে কাজ করতেছি, কাজের মধ্যে আবার বন্ধু বান্ধব সবাই একত্র হইলাম।
কাজ করতেছেন বলতে কোথায় কাজ করতেছেন?
দোকানে কাজ করতেছি সেই সময় আর কি, দোকানে কাজ করতেছি, বন্ধু বান্ধব সবাই একত্র হইলাম। হওয়ার পরে প্রোগ্রাম করলাম যে আমরা যাবো দৌলতদিয়া যাবো, ঠিক আছে,
দৌলতদিয়া,
জি দৌলতদিয়া, সেখানে দৌলতদিয়া একত্রে যাওয়ার পরে পরের দিন আইলাম।
আর দৌলতদিয়া গেলেন কি জন্য? আপনার দৌলতদিয়া তো বাংলাদেশের সবচেয়ে মানে বড় পতিতালয় যেটা, সেটা দৌলতদিয়া অবস্থিত, আপনি কি সেই কার্যেই লিপ্ত হতে গেলেন?
জি সেই কাজে আমরা বন্ধুরা মিলে গেলাম।
আপনার মদ জুয়া সব কিছুর ঊর্ধ্বে আপনি আরো একটা নেশায় লিপ্ত হতে যাচ্ছেন।
জি পুলিশে ধরার পরে তো জুয়াটা তো মোটামুটি এক পর্যায়ে কমে গেল, জুয়াটা নাই বই সময় ছিল না, পুলিশে ধরার পরে ছিল না।
আচ্ছা,
তারপরে সেই জায়গায় গেলাম, মোটামুটি পুলিশে ধরার 15-20 দিন।
ওখানে গেলেন কার বুদ্ধিতে?
ওখানে বন্ধু বান্ধব রায় কইল যে যাই লজে পুলিশে ধরতে, তো
তারা জানে না আপনার ওয়াইফ আছে,
জানে।
তারপরে আপনাকে বলল
বন্ধু বান্ধবের পাল্লায় পরে সবাই গেছি, একটা তো যাইনি
বন্ধু বান্ধবের পাল্লায় পরে, বউ ভুলে গেছেন ভাই। আপনার বউ যদি আজকে তার বন্ধু বান্ধবের পাল্লায় পরে আরেকজন পুরুষের সাথে, কেমন লাগবে?
সেটা তো খারাপই লাগবে,
মাইনে নেবেন? আচ্ছা বলেন। তারপরে?
তারপরে সেখানে যাওয়ার পরে একত্রে যাওয়ার পরে আইলাম। আর রাইট আমার সময় বলে বন্ধুরা যে এটার লাগে এত দূরে আমার লাগে, একজনে গেছে কোন সময় আমার মতো যায় নাই, এই ইডিদাম এলাকাতে পাওয়া যায় যে গেছে,
মানে
এরা তো কয় নাই আগে তো বলে নাই।
এই ব্যবস্থা আপনাদের এলাকার মধ্যে?
এলাকার মধ্যেই আছে,
কত সুন্দর সুবিধা। তারপরে
এরপরে এলাকাতে আস্তে আস্তে গেল, পরে এলাকাতে আর যাওয়া হলো না, কিছুদিন যাওয়ার পরে থেমে গেল, এটা বাদ দিয়ে দিলাম।
কেন বাদ দিলেন?
এটা বাদ দিলে মিটের মধ্যে একটা ধাক্কা ছিল, এখানে দেখে ফেলাইছি, দেখে ফেলানোর পরে বাদ দিয়েছি আমার
এলাকার কেউ,
এলাকার কেউ কাছের বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে।
একটা ব্যাপার খেয়াল করছেন, আপনি কিন্তু নিজে লজ্জা পান না, আরেকজন দেখলে তখন আপনি লজ্জা পাচ্ছেন, তার আগে পর্যন্ত লজ্জাবোধ কাজ করছে না, নিজের কাছে নিজের লজ্জাটা নাই। এটা আপনার কথা বলিনি কিন্তু, আপনি সামনে আছেন দেখে আপনাকে বললাম, এটা আমাকে যতজন শুনতেছে, যে কজন শুনতেছে, সে যদি পৃথিবীর সবচেয়ে সৎ ব্যক্তি হয়ে থাকে তার জন্য সত্য। বেশিরভাগ মানুষ নিজের কাছে লজ্জা পায় না, যখন অন্যের চোখে জিনিসটা প্রকাশ পায় তখন গিয়ে লজ্জাটা পায় যে আমি এটা কি করছি। তারপরে আপনি বাদ দিয়ে দিলেন, ওই লাইন
দিলেন, বাদ দিয়ে দিলাম।
এক্সেলেন্ট। তারপরে
তারপরে যে জুয়া খেলাটা গেছে, জুয়া খেলাটা কি কাজ কম ছিল না, একদিন বসছি আমরা দোকানের পিছনে বাগানে, সেখানে বার পরে পুলিশ আবার রেড দিচ্ছে, আনা দিচ্ছে, পুলিশ আনা দেওয়ার পরে সবাই পালিয়ে গেছে, আমরা দুইটা নিয়ে গেছে বাজারে, নিয়ে মায়ের দূর করলো, বাড়িতে ফোন দিলাম,
আবার পুলিশ ধরলো, আবার মারলো,
পুলিশের ধরলো, ধরার পরে কিছু মাইক দূর করলো, পরে বাড়িতে ফোন দিলাম, 4,000 টাকা দিয়ে ছুটিলো, তারপরে খেলাধুলা বন্ধ, ব্যাট টোটালি বন্ধ।
প্রথমবার কত টাকা লাগছিল ছুটতে?
প্রথমবার আমার 1,000 টাকা নিয়েছিল, প্রথমবার ও যেটা ধরছিল 10,000 টাকা দিচ্ছে, দিয়ে হাই মিট মাট করে হাই আমার আবার নিয়ে এবার সাথে করতে পারাইছে, আমার খেললে সমস্যা নেই।
এবার তো শুধুই আপনি ধরা খেয়েছেন, এই কারণে পুরো 4,000 টাকা আপনার লাগছে।
এবার তারপরে
মানে যত মানে কাছে যাবেন তত রেট বেশি ওই বডি গুলার, মানে ওই 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 লোক গুলার।
তারপরে যে মদ খাওয়ার ব্যাপারটা আমি বললাম, মদ খাওয়ার ব্যাপারটা যে আমাদের এইভাবে মনে করেন যে আমাদের ওই এলাকায় ব্যস্ত, ব্যস্তার পরে কাছাকাছি খাইছি, আমাদের নদীর ওই পারে খাইছি, খাওয়ার পরে আমার বন্ধু বান্ধবের সাথে কথা কাটাকে দিয়ে মারামারি করছিলাম। মারামারি করার পরে মারামারি চোখের এই জায়গাটা ফাইটা বেড়ে গেছে, 3টা সিঁড়ি লাগে,
মানে এটা কি মদপ্প অবস্থায় মাতাল মারা,
মাতাল অবস্থায় 3-4 দিনে মারামারি লাগবে। তো দৌড়ে বাড়িতে
একজন রূপার কারিগর শেষ পর্যন্ত পরিচিত হতে যাচ্ছে কি নামে ভাইয়া, মদখোর মাতাল।
তারপরে মদখোর এখন তো মত বাধ্য দিলাম,
এরপরে এই ঘটনার পরে সম্পূর্ণ
সব জানা জানি এসে মত বাধ্য দিলাম। এখন মনে করেন যে ওই যে ঋণ যে করেছিল, ঋণে ঋণ বাড়তেছে, ১১,৫০০ টাকা পরিশোধ করতে হবো, সে জায়গায় কিস্তি টাকা যদি একদিন ওভার হয় সে জায়গায় 70,000 টাকা মায়ের প্লাস জরিমানা করা হয়, সে জায়গাগুলো কিস্তি শেষে 45-46 কিস্তিতে পরিশোধ হওয়ার কথা, সে জায়গায় 60 কিস্তি দিয়ে পরিশোধ হয় না।
আপনি 10,000 টাকা ধার করেছেন, এখন ওইটা আপনি সময় মতন দিতে পারেননি, আর কিস্তিতে আপনার দেওয়ার কথা ছিল হয়তো আরো 2,000 টাকা, এবার 12,000-এর কিস্তি শুরু,
12,000-এর কিস্তি,
বুঝতে পারছি।
এভাবে ঋণ বাড়ছে,
এভাবে ঋণ বাড়তে বাড়তে আপনার ঋণ এখন 5,00,000 টাকা। 5,00,000 টাকা একসাথে দেখছেন কখনো?
জি না।
কিন্তু 5,00,000 টাকা আপনার ঋণ,
ঋণ,
হায় রে। তারপরে
তারপরে ঋণ যখন বাইরে গেল, এখন বাড়িতে তো পুরাই গোলমাল, ইয়ার হয়ে গেল, এরকম এরকম মদ খায় এরকম মাথা মতো ইয়ার চোখ মুখ ছাড়াইছে, বাড়িতে বিস্তলা রায়ে, আগে তো বাড়িতে ছিলাম না, ওই যে অসুস্থ পরে না বাড়িতে আমি রইলাম 3 দিন, কারণ বিস্তলা রায়ে বাড়িতে দেড় বছর সবাই টেকা নিচে দেওয়ার কথা হেরায় বাড়িতে, মানে 10,000-এ 14,000, 14,000-এ 20,000, 20,000-এ 30,000, 30,000-এ 50,000, এরকম ওইতে বাড়তে গেলি। এখন দেখো টেকাছি, এখন লাভ না দিক সালাম লাভ 2,00,000 টাকা দাবি করলে এই জায়গায় 1,00,000 টাকা দিতে দিব, এরকম দিতে দিয়ে আমি আমার বাড়িতে একটা গরু ছিল, গরু বেচা 70,000 টাকা দিল মানুষকে,
বাবার
গরু বেচা 70,000 টাকা দিল, দেওয়ার পরে এখন মোটামুটি আসকাম করতেছি, 4,00,000 টাকা ঋণ আছে,
4,00,000 টাকা ঋণ নিয়ে এখন আপনি আছেন,
এখন আছে।
এবারে আমরা একদম শেষে চলে আসি, আমরা যেটা বলতে চাই আপনাকে, এই সব ঘটনার মধ্যে সবচেয়ে বড় অপরাধ আমার কাছে যেটা মনে হয়েছে আপনার অতীতালয়ের ভ্রমণটা, কারণ এটা করে আপনি আপনার ওয়াইফকে অন্যরকম একটা ধোকা দিয়েছেন, একটা মানসিক ধোকা, আপনার সন্তানের মাকে আপনি একটা ধোকা দিয়েছেন, সেই ধোকা থেকে আপনি বের হয়ে এসেছেন ঠিকই, কিন্তু আমার মনে হয় আপনার কি সেই সৎসাহস থাকা উচিত যে আপনার ওয়াইফকে আপনি এই কথাগুলো বলে নিজে ক্ষমা চাইবেন, সে কি আপনাকে ক্ষমা করবে?
নিজে বলতে পারবো, ক্ষমা চাইতে পারবো, কিন্তু সে ক্ষমা করবেন?
সে ক্ষমা করবে না। যখন অপরাধে লিপ্ত হচ্ছিলেন, যখন বন্ধু বান্ধবের সাথে যাচ্ছিলেন, তখনও তো আপনি জানতেন যে আপনার ওয়াইফ যদি জানতে পারে সে কষ্ট পাবে, সে অনেক কষ্ট পাবে। তারপরেও আপনার তখন কি আপনার যখন গিয়েছিলেন তখন কি আপনার একটা মেয়েও ছিল?
যখন গিয়েছিলাম তখন মেয়ে ছিল, ছেড়ে দেওয়ার পরে মেয়ে ছিল, মেয়ে হয়েছে মোটামুটি 9 মাস,
9 মাস হয়েছে। এবার আপনার মেয়ের কথা বলেন, আপনার মেয়েকে দেখে কি আপনার মনে হয় এই ধরনের অপরাধগুলো যা আপনি করেছেন জীবনে তা আপনার কি বয়ে আনতে পারে আপনার মেয়ের জন্য?
এই ধরনের অপরাধ মনে ভাই আছেন বললে কি হবে, এই ধরনের অপরাধটা তো খুব খারাপ অপরাধ করছি, মেয়ে হওয়ার পরে বুঝতে পারছি যে কেউ পরনের কাপড় নাই, কেউ ঋণের কারণে ঋণ দিতে পারতেছি না, মানে মানুষের টাকাটা আসে
কাপড় ঠিক মতো পরতে পারতো শীত গেল, শীতের কাপড় দিতে পারিনি, অভাব অনটনে আছি। আর বাড়িতে কোনো কিছু একটা কম পড়লে আমার উপরে পুরো চাপাসে।
আচ্ছা, এই অভাব অনটন থেকে কখনো মনে হয় যে যাই আরেক দফা গিয়ে জুয়া খেলি তাহলে যদি কিছু টাকা পাই?
না, এখন আর মনে হয় না। যতবারই গেছি ততবারই তো ঋণ ঋণ বাড়ছে, 10,000 15,000 হয়েছে, 15,000 30,000 হয়েছে। এখন আর মনে হয় না যে আমি জুয়াই যাই, এখন আমি চাই যে ভালোভাবে চলার জন্য।
আচ্ছা, এখন বাড়িতে ফিরে গিয়ে আপনার ওয়াইফের দিকে তাকান তখন মনে পড়ে দৌলত দেওয়ার ঘটনা?
তখন দৌলতের ঘটনা মনে পড়লে কি আর, আগে তো পড়ে নাই, ক্লাস করার পরে মনে পড়লে আর কিছু।
আশা করা যাচ্ছে যে আপনি এই ধরনের অপরাধ আর কোনোদিন করবেন না?
না, আর এই অপরাধ করুন না, এখন অপরাধ
শেষ করে ফেলবো আমরা এখনই। শেষ করার আগে একবার আপনার কাছে আরো একবার জানতে চাই আমাদের সব শ্রোতাদের জন্য যে এই যে আপনি আজকে এসে সবার সামনে সবকিছু স্বীকার করলেন, আপনার যে স্বীকারোক্তি, এটার পিছনের মূল কারণটা কি?
মূল কারণটা এটার পিছনে আমি যে খারাপ হয়ে গেছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, জুয়া মদ নারী মানুষকে শেষ করে দেয়, আমাকে একবারে নিঃস্ব করে দিছে। আমার বাড়িতে একটা গয়নাগাটিও নাই, একটা কিছু নেই, যা একটু সম্পদ ছিল সব শেষ, বিক্রি করে গরু ছিল বাড়িতে, গরু বিক্রি করে মানুষের ঋণ দেওয়া হয়নি, সব শেষ। এখন কাস্টম করে যদি ঋণ টিন দিয়ে পরিশোধ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ।
আজকের মতন বন্ধুরা এখানে শেষ করবো, তবে যাওয়ার আগে অবশ্যই চলে যাব যার কথা বলছিলাম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের কাছে। ডক্টর তাজুল ইসলাম, প্লিজ আমাদেরকে একটু বলার চেষ্টা করুন যে অপরাধ প্রবণতা কিভাবে, কোন জায়গা থেকে মানুষকে কিভাবে নিয়ে যায়, আর আজকের আমাদের যে অপরাধী, আজকে তিনি তার অপরাধগুলো স্বীকার করেছেন, আপনার কি মনে হয় উনি কি ওনার অপরাধগুলো থেকে বের হয়ে আসতে পারবে, নাকি এই ঋণ নেওয়া অবস্থায় তার যেই মাথায় বোঝা, তার কাঁধে যেই বোঝা, সেই বোঝা তাকে আবারও অপরাধের দিকে নিয়ে যেতে পারে কিনা?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, আমাদের আজকের অতিথি মেহের আলী, তার বর্তমানে বয়স 28, কিন্তু তার কাহিনী শুরু হয়েছে ছোটকাল থেকে, যখন সে খুবই শিশু বয়সে বা কৈশোর বয়সে, তখন থেকে সে রুফার কাজ করত মামার সঙ্গে। আমাদের দেশে যা হয় আসলে রুফার কাজ যারা করে, শ্রমের কাজ যারা করে, তারা কিন্তু সেখান থেকে বেশ কিছু অংশ অল্প অল্প করে চুরি করে সেটাকে নিজের পুঁজি করে নেয়। আসলে এই ধরনের কাজে চুরির একটা বিরাট অংশ আছে, আর যেহেতু এগুলো দামি জিনিস, সেই হিসাবে অল্প অল্প চুরিতেই তারা বেশ ভালো পয়সা কামায় ফেলে, এবং সেই ক্ষেত্রে মেহের আলীর ক্ষেত্রে সেরকম হয়েছিল। আরেকটা জিনিস হচ্ছে, টাকা কিছু পাওয়ার পরে তারা ওই আমলে যারা বিসিটি পাওয়া ছিল সেটা কি না করলে তারা পণ্য দেখা শুরু করছিল। আমরাও এক সময় দেখেছি যে আমাদের দেশে এই বিসিটি দিয়ে এই পর্নোগ্রাফি দেখার একটা হিরিক করে ছিল। তো এইভাবে অল্প বয়সে মানে যৌনতার চিত্র দেখা, পর্নোগ্রাফি দেখার ফলে যা হয় তাদের ভিতরে সেই যৌনতার বিকৃতি দেখা গেছে, এবং কারো এমনকি মামা বাঙালি মিলেও শারীরিক সম্পর্ক করেছে, এবং যার ফলশ্রুতিতে সেই নেশার ফলশ্রুতি তারা এক সময় আবার দৌলতিয়া পতিতালয় পর্যন্ত যাওয়া হচ্ছে। অর্থাৎ পাপের পাপ শুরু হয় একদিক থেকে, তারপর এটা প্রলম্বিত হতে থাকে, সাদা পোশাকে বাড়ে, প্রথমে চুরি করেছে, তারপরে যৌন অনাচারে চলে গেছে, তারপরে তাকে আবার মদ খাওয়া শুরু করছে, এবং এক সময় যেটা আসল কথা তারা জুয়া খেলা শুরু করছে। জুয়া হচ্ছে এমন একটা জিনিস যে যেটা কোনোদিনই কোনো মানুষকে ধনী করতে পারেনি। আমরা একটা কথা বলি যে চোরের ঘরে বিল্ডিং টের হয় না, ঠিক একই রকম জুয়া খেলে কেউ কখনো বড় লোক হয়নি, একবার টাকা পায় আবার বেশিরভাগ সবচেয়ে শেষ পর্যন্ত খোয়া যায়, এমনকি জুয়া খেলতে গিয়ে বউকে পর্যন্ত জিম্মি করতে হয় এরকম শুনেছি। সেখানে সেও জুয়া খেলতে গিয়ে প্রায় 5-6 লাখ টাকা তাকে খোয়াতে হয়েছে, আর অন্যদিকে সে যে মদ খেত সে কারণে তার বন্ধুদের একজন মারা গেছে। তো এই দুইটা ব্যাপারে সে তার একটা মানসিক ডাক্তার খেয়েছেন যে আমি যে মদ খাচ্ছি বা নেশা করতেছি এতে আমার বড় ক্ষতি হবে, বিশেষ করে এখন সে বড় বিপদে পড়ছে যে 1,00,000 টাকার, সে কিন্তু খুবই নিম্নবিত্তের ছেলে, সেখান থেকে সে কোথায় কিছু টাকা উপার্জন করে একটা সংসার করবে, একটা জীবন যাপন করবে, সেখান থেকে দূরের কথা, এখন একটা বড় ধরনের ডেনা করে গেছে, এবং এই বিপদে পড়ার কারণেই এখন তার ভিতরে একটু মানে আত্মোপলব্ধি হয়েছে যে কাজগুলি ঠিক হয়নি, এবং যে বিএসবির অনুষ্ঠান শুনে শুনে সে মনে করছে যে এখন অন্যদেরকে জানানো উচিত। এদিক থেকে মেহের আলীকে আমরা সাধুবাদ জানাই যে হ্যাঁ তার আত্মোপলব্ধি হয়েছে, কিন্তু আমি এর আগের অনেকগুলো প্রোগ্রামে কথা বলেছি যে এই ধরনের যারা অপকর্মে জড়িয়ে পড়ে বা খারাপ পথে চলে যায় তারা কখনো স্বাভাবিকভাবে ফিরে আসে না। স্বাভাবিকভাবে তাদের ফিরে আসতে হলে একটা ডেটারেন্ট লাগবেই, এক ধরনের শাস্তি তাদের পেতে হয়, সেই শাস্তি দেওয়া উচিত সমাজের অথবা আইন প্রশাসনে, কিন্তু আমাদের সমাজে কিন্তু এরা কিন্তু পুলিশ তাকে কিন্তু একবার দোষীল অবস্থা ছেড়ে দিচ্ছে, অর্থাৎ সেখান থেকে মানে পুলিশের দিক থেকে বা আইনের দিক থেকে তারা শাস্তি পায় না, সামাজিক শাস্তি তো তাদের নাই। আমরা বেশিরভাগ লক্ষ্য করছি তারা নিজেরা নিজেরা মারামারি করে, একজন আরেকজনকে খোনাখুনি করে, তারপরে তারা নিজেদের সাথে নিজেরা পায়, অথবা প্রাকৃতিক নিয়মে তারা ওই যে মদ খেয়ে মারা যায়, অথবা ওই যে জুয়া খেলে অনেক টাকার লোকসান হয়, সেই যে শাস্তি, যে প্রাকৃতিক শাস্তি, আল্লাহ তাআলা যে অন্যভাবে তাদেরকে শাস্তি দেয়, সেখান থেকে তাদের আহত আত্মগ্রহী হয়, অর্থাৎ কোনো না কোনো ভাবে শাস্তি না পেলে, বড় ধরনের বিপদে না পড়লে এরা এই সমস্ত ইয়ার থেকে ফিরে আসার সম্ভাবনা কম থাকে। তো যেভাবে হোক তারা মেহের আলীর এখন আর্থিক বিপর্যয়ের কারণেই সে এখন বাধ্য হয়ে মনে হয়েছে যে এই জীবনটা তার ভুল হয়েছে, এবং সে তার ভুলের কাহিনী বলতে এসেছে এবং অন্যকে জানাচ্ছে। যারা শুনছেন তারাও যদি মেহের আলীর কাহিনীটিকে শিখে নেন এবং আগে থেকেই বুঝে নিতে চেষ্টা করেন যে নেশা বলেন জুয়া বলেন এগুলি কোন এই পর্যন্ত কোন ইতিহাস নেই যে এগুলি করে কেউ খুব সম্মানিত জীবনযাপন করেছে বা খুব ধনী এবং অবস্থা সম্পূর্ণ অবস্থায় পৌঁছতে পারছে। সবারই অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তবে শেষ পর্যন্ত একেবারে খারাপ হয়ে যাওয়ার আগে পর্যন্ত সচেতন হওয়া এবং এখান থেকে সরে আসার চেষ্টা করা হয়েছে উত্তম।
বন্ধুরা, আজকের মতন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান এখানেই শেষ করছি। শেষ করার আগে এতটুকু বলতে চাই যে কখনোই এমন কিছু করা উচিত না যা আপনি ধারণ করতে পারবেন না। আপনার বয়স যখন কম তখন যদি এমন কিছু আপনার সামনে আসে বা আপনার জীবনে আসে যেই কাজটা আপনি তখন যে কাজটার মানেই বোঝেন না, পবিত্রতম কাজটাও তখন অশুদ্ধতম কাজে পরিণত হয়। আর এই অশুদ্ধতম কাজগুলো আমরা করি নিজের অজান্তেই। যখন আমরা বুঝতে পারি যে এই কাজগুলো অশুদ্ধ ছিল, যখন আমরা বুঝতে পারি এই কাজগুলো অপরাধ ছিল, তখন সময়টা অলরেডি চলে গেছে। মেহের আলী নিজেই একটু আগে বলছিলেন যে এখন যদি আমার স্ত্রীর দিকে তাকিয়ে মনেও হয় যে আমি কাজটা করেছিলাম, তাতেই বা আমার কি লাভ, তাতেই কি লাভ, সেই অপরাধটা তো আমার হয়ে গেছে। কিন্তু মেহের আলী নিজের কাছে নিজে স্বীকার করতে পারা, এটা অনেক বড় একটা ব্যাপার। আজকে আপনি সবার মাঝখানে এসে স্বীকার করেছেন। আমরা আশা করছি শুধু আপনি নয়, আপনার মতন যারা অপরাধে লিপ্ত আছে বা হতে যাচ্ছে বা হওয়ার চিন্তা করছে, তারা কেউ এই অপরাধের সাথে লিপ্ত হবেন না। এই অনুষ্ঠানে অনেক রকম কথা ছিল। আমরা দুজন পুরুষের শারীরিক সম্পর্কের কথা শুনেছি, সম্পূর্ণ বিকৃত মস্তিষ্কের একটা কাজ যা কিনা সম্পূর্ণভাবেই একাকিত্ব থেকে, শারীরিক চাহিদা থেকে এবং তারপর বিকৃত রুচির জিনিসপত্র দেখা থেকে আপনার মধ্যে তৈরি হয়, যা আপনি চাইলেই এখান থেকে সরে আসতে পারেন। এবং আপনার যদি লাইফে এরকম একটা দুটা ঘটনা ঘটে গিয়েও থাকে, স্বীকার করার সাহস যদি আপনার নাও থাকে, আমাদের মেহের আলীর মতন তারপরেও বলবো আর কারো কাছে না হোক, নিজের কাছে স্বীকার করুন, নিজের দোষটা স্বীকার করুন, নিজেই নিজের বিচার করুন, আর তারপরে পারলে নিজেই নিজেকে ক্ষমা করে দেবেন। Stay tuned with 89.2 ABC Radio FM 89.2, always with you. This is Rehan Rasul signing off from Royal Tiger Drink Presents Jaha Bolibo Shotto Bolibo.
Royal Tiger Drink Presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself
exclusively on FusionBD.com.